exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sokto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। আমি আর জি কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতে প্রিয় শ্রোতা আমরা জেনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবলিয়া। সত্য বলার আলোকিত মঞ্চে আজ আমাদের অতিথি আরিফ। 21 বছর বয়সী আরিফের জন্ম নোয়াখালী জেলায়। অসহায় মানুষের প্রতি আরিফ সবসময় এগিয়ে যান। আরিফের প্রিয় খাবার ইলিশ আর চিংড়ি মাছ, প্রিয় খেলা ক্রিকেট। ছোট্ট এই জীবনে আরিফের অপ্রিয় সত্যগুলো কি তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে আরিফ থাকছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে, বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না, SMS পোল। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল সেগমেন্ট। প্রথমেই শুনব ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি।
আমার বাবা যখন ছোট থাকে, একবার কোলে থাকে, তখন আমার দাদি মারা যায়। আমার দাদা হলো মজিদেরই নাম।
আচ্ছা।
তো মারা যাওয়ার পরে আমার আব্বা কি করলো, মানে আমার দাদা বিয়ে করলো। বিয়ে করার পরে আমার যে দাদিটা আছে ওটা অনেক মানে একটু খারাপ ছিল। যে ওনার যে ছেলে হইতো, ওনার ছেলে আছে তিনটে, ওগুলার পড়াশোনা করাইতো, ভালোভাবে দেখতো। আমার আব্বা যখন মা মরে গেল তখন আমার আব্বা একবার ছোটবেলা থেকে জানেন না, আজ থেকে 7 থেকে 8 বছর মানুষের কাজে দিয়ে দিই। বাড়ি পাশে মামাদের বাড়ি আছে, ওই বাড়িতে কাজে দিয়ে দিই। উনি কাজ করতে যেতে মানে কাজ করে আর টাকা নেয় ওই ওনা রাখা, ওই ভাইয়া যে জমজ ভাই ওরা খাইতেছে, সৎ মা ওরা খাইতেছে। আর কিন্তু যখন আমার আব্বা বিয়ে করলো তখন আমার আম্মারা এখানে নিয়ে আসলো। আমার আম্মা থেকে শুনছি ছোট্ট ঘর ফাঁসে মানে গরুর গোয়াল ঘর কনে গোয়াল ঘর করে একটা ঘর দিয়েছিল একবার ছোট, এই যাকে বলো সোনার ঘর। আমি যখন একবার ছোটবেলায় আমার কিছু কিছু মনে আছে, তখন আমি হাঁটতে পারতাম না, ওই কথা আমার মনে আছে। তখন আমার আব্বা কি করতো ওই সময় সাগরে মাছ ধরতো,
সাগরে মাছ,
হ্যাঁ সাগরে মাছ ধরতো। তারপরে
মাকে নিয়ে ওরকম একটা ঘরের মধ্যে থাকতো।
হ্যাঁ,
পরিবারের সবচেয়ে বড় ছেলে?
না আমি বড় না, আমার বড় আমার ভাই আছে।
কয় ভাই বোন আপনার?
আমরা 5 ভাই, 4 ভাই 1 বোন।
আচ্ছা, তো আপনি যেগুলো বলছেন সেগুলো আপনার নিজের চোখে দেখা?
আমি যেগুলো দেখেছি, আমি মানে যখন আমি কোলে তখন তখনকার থেকে আমার মনে আছে।
ওকে, তো ঠিক আছে, মাছ ধরতো। হ্যাঁ,
তো আমার আব্বা মাছ ধরতো, ও হয়তো 1 সপ্তাহ 10 দিন থাকতো আসতো। আমার আম্মারা কিন্তু বাদ দিত না, ওরা আমার বড় ভাইটা খাইনা ছিল, আমি তো খাইনা ছিলাম না। আমার যদক বলছে আর আমি যদক সবতে দেখিয়েছি, ততটুক ছিল। আমার আব্বা যখন সাগর পেনাইল তখন আমার দাদা একটু ভালো মানুষ, উনি মজুরি ম্যাম, 40 বছরের মেমরি করে তার উনি মারা গেছে। তো আমার দাদি মানে দাদা যখন আসতে একটু মানে ভালো কথা বলে, দাদা চলে গেলে দাদা সারাদিন মজুরি থাকে, শুধু টাইমে খাইতে আসতে তারপর আসলে। তো আসলে দাদা জিজ্ঞেস যে রুপিয়া তুমি খাইছি না, আমার আম্মার নাম রুপিয়া, যে তুমি খাইছি না? তো আমার আম্মা বলতো হ্যাঁ খাইছি, কিন্তু ভাত আমার আমার আম্মু রান্না করতো, তরকারি রান্না করতো, রান্না করি সবাইকে খাওয়াইতো। দেওয়ার পরে ওই সৎমা কি করতো, ওর ভাত গুলা অন্য কোন এক জায়গায় লুকাইতো। আমার আমার শাশুড়ি আর কি, আমার দাদি, সদ দাদি আমার,
সদ দাদি, হ্যাঁ,
উনি ভাত খাওয়ার পর সবাইকে, ওনার ছেলেমেলে সবাই খাওয়ার পরে ভাত গুলো বা সন্দুক আছে ওখানে লুকাই রাখতো, আমার আম্মার দিত না। আমার ছোট মামা আসলো, আইসা দেখে গেল আমার মা, আমার মা মাইতে কিছু, আমার নানা মানে কিছু চাউল দিয়েছে তরু তরকারি দিয়ে, তো আমার আব্বা আসলো, আইসা দেখে ওই ওই সৎমা যেটা আমার আব্বা, উনি কিন্তু মিথ্যে কথা বলে আমার আম্মার নামে মানে উল্টা ফাল্টা কিছু বলতো, যে এরকম এরকম বেশি খায়, এরকম চলে সেরকম চলে, এরকম বলতো। তো আমার আব্বা সবসময় মাধ্য করতো আমার আম্মা, কিন্তু আমার আম্মা কাউকে বলতো না, জীবনে কাউকে বলতো না। আমি একবার এরকম দেখলাম যে খের আছে, খের শুকনো খের আর কি, এই শুকনো খের দিয়ে মানে আমি একবার ছোট আমি কান্দেছি, আমার ওইটা মনে আছে, সন্ধ্যাবেলা ফিরতেছে ওই সৎমার কথা ধরে ফিরতেছে, তিন দিন ধরে আর আমার আম্মা খাইতে হবে না, আমি দুধ খাই যাবো আর আমার আমার ছোট ভাই ইয়ে বড় ভাই একটু খা ভাত খাই। তো ওই কি কথা জানি ফিরলো মানে চাউল, মানে উনি আমার আম্মু বলছে আমার আব্বু যে আমি আজকে তিন দিন ধরে খানা খাইতেছি, আমার আব্বু বলো যে খানা ইচ্ছা মতো খাই, আমার আব্বু বলছে আর কি যে তুমি বলে কি খানা খাও, উনি বলতেছে খানা খাই না, আমি সবাইকে খাওয়া দাওয়া দিলে নিজের হাতে ভাত গুলো নিলু করে রাখে, আমার আম্মা অনেক মাধ্যমে করে, এর পরে আমার আম্মু কাউকে বলে না, এরকম চলতে থাকে। কিছুদিন পরে তো ওই যে ঘরটা দিছিল গোয়ালের ফাঁসে, ওই ঘরটা ভেঙে ফেলতে হবে, ওনাদের বেশি গরু ছিল কয়েকটা, ওইটাই বেয়ে গিয়ে মানে গরু গোয়াল বানিয়েছে। তা আমাদের কোথায় থাকতে হলো, আমার ওই দাদার ভাই ফাঁসে ঘর, ওনাদের ঘর বারান্দার ইয়ার বেড়া নাই, ওখানে একটা চকি দিয়েছে আর আমার আম্মুর সারি দিয়ে বেড়া দিছে, এদিক দিয়ে দিই এদিক দিয়ে দিছে যতটুকু আছে আর কি সারি। তো ওখানে ওগুলা ওগুলো আমার স্পষ্ট মনে আছে, তখন একবার ছোট আমি কোলে তখন থাকতেছে, আমরা তো অতদিন বুঝি না, আম্মুর দিকে এসে আম্মু ওখান থেকে এখানে এসেছে, ওখানে আমাদের জায়গা নেই মানে আমাদের জায়গায় আমাদের জায়গায় এসে, তো তখন আমার দাদা কিন্তু মারা গেছে।
আচ্ছা, মানে আপনার ইমাম দাদা?
হ্যাঁ, আমার দাদা কিন্তু মারা গেছে, আমার দাদা মারা যাওয়ার পরে ওই বিড়া থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তো আমার ওই দাদা দাদার ভাই আর কি, উনি আমাদেরকে কোথায় যেতে দিবার, ওনাদের মানে বারান্দায় দরজা নাই, বেড়াও নাই দরজাও নাই, খোলা আছে, ওখানে মানে চকিটা দিয়ে ওখানে থাকতে দিয়েছে, ওখানে থাকতেছি। তো আমার আম্মু কারোর কাছে বলে না, যা মানে যা হইতেছে সব কিছু নিজে সহ্য করে যেত, কারোর কাছে কিছু বলে না, আর বাড়ির লোকজন যারা আছে তারা তো নিজের চোখে দেয়। তো আমার নানা আসলো কিছুদিন পরে, আইসা দেখে অবস্থা, পরে আমার নানা আমার নানাদের কিছু টাকা পয়সা আছে, তো ওই আমার নানা এই অবস্থা দেখে নিয়ে গেছে আমার আম্মারে, আর আমরা দুই ভাই ছিলাম, নিয়ে গেছে, নিয়ে যায় আমার নানাদের বাড়িতে, ওখানে অনেক জায়গা আছে বাড়িতে, বাড়িটা অনেক বড়, প্রায় দেড়খানি থেকে দূরে দুইখানি, মাত্র চার ভাই এক বাড়ি। তো ওখানে আমার নানার যে ঘর পাশে অনেক বড় জায়গা আছে, এখানে ঘর দিয়ে দিল আমার নানা নিজে গাছ টাছ কেটে ওখানে ঘর দিয়ে দিল
আপনাদের।
হ্যাঁ, তো আমার আব্বু কিন্তু তখন ওই আর মাছ ধরে না, তখন আমার আব্বু চট্টগ্রাম থাকে, কিশোরের কাজ করতো,
কিশোরের কাজ।
হ্যাঁ, আচ্ছা। তো আমার আব্বু অনেক ওই যখন আর আমার নানা যখন আমার দাদার বাড়ি থেকে আমার আম্মুকে নিয়ে গেছে, তখন ওই কার কাছ থেকে শুনছে জানি আমার একটা মানে মামা লাগে, হিসাবে শাশুও লাগে আবার মামাও লাগে, দুই দিকে আত্মীয় হয়, উনি মনে হয় চট্টগ্রাম এসে তখন বলেছে। তো ওই উনি আমার আব্বু রাগ করে এখন বাড়ি দিতেছেন, টাকা পয়সা যা কামায় সবগুলো ওই সৎমাকে দেয় আর ভাই বোনে উজড়ে চলে, আমরা ডুবে আছি আর আমার আম্মুর কোনো খোঁজ নেই, এরকম করে মনে হয় ছয় মাস পার হয়ে গেছে। তখন আমার আমার ছোট দে ভাই মানে হেবে ওই মাসে মানে হইতেছে, তারপরে মানে খবর দিল, তো একদিন গেছে মানে কিছু নেই নেই, এক বছর না আট মাস পরে গেছে, একটা টাকাও নেই নেই কিছু নেই নেই। দুইটা ছেলে খাওয়াইতে পারস না, খাওয়াতে পারস না, সব ভাই সব মারে খাওয়া, সারা জীবন বাইরে বাইরে থাকা, তো পরে এরকম কিছু বলছে যে কাটিয়ালাম মানে আমার নানা একটু রাগ দিই, কাটিয়ালাম মারিয়ালাম এবার কিনে গেছো এবার থেকে বাইরে যা, এবার তোর জায়গা নেই, আমার দুইটা নাতি আর আমার মেয়ে, আমি সারা জীবন খাওয়াইলে আমার থাকবে আর কোনো ইয়ে নেই, এরকম ইয়ে বলছে। আর আমার আব্বু কি করছে মানে রাত্রে মনে হয় বিকেলবেলা করেছিল এগুলা, রাত্রে উনি চুরি করে চলে আসছে ফলাই আসছিল আমার আব্বু
ওখান থেকে,
আমার নানা আমার নানাদের কিছু কিছু বলছে এই কারণে, তো ফলাই ছিল এর কারণে আমার নানার কিছু বলে যাক গেছে। পরে আমার দাদা ছিল ছোট দাদা, ছোট দাদা আবার আমার মুড়ে আসে নিয়ে যেতে তো নিয়ে যেতে ওখানে থাকবো ওখানে তো আমাদের কিছু নেই ওখানে বিদে দেওয়া দেয়নি তারপর মনে হয় আবার ছয় মাস পরে আমার বয়স পিছু মতো আসে এখন আর যায় না এখন এখানে থাকে তো উনি মন সারিয়ে কিছু দেয় এই যে ছয় মাস সাত মাস বাইরে থাকে ছটা রম থাকে বা বাইরে থাকে হয়তো দুইশো পাঁচশো টাকা দেয় ইয়ের বেশি দেয় না তো আবার গালাগালি করে যখন আসছে ছয় মাস পরে গেছে তখন উনি একবার গেছে তখন আরো দেয় না তখন টাকা মানে যা যেখানে রোজগার করে সবকিছু আমাদের ফ্যামিলিতে দেয় মানে তখন চিন্তা দেখলে যে হ্যাঁ ঠিক আছে আমার আমার বাবা যাতে আমার ভিড়ে দেয় নি তাহলে আমার একটা ভিড়া লাগবে আমার দুইটা ছেলে আছে তখন আর একটা ছেলে হয়েছে কিন্তু আমার ছোট ভাই তখন হয়েছে তো ওই ওখানে থাকতে থাকতে পরে আমার ওই একটা মানে খালার জামাই ছিল উনি বলছে যে মানে ওই সর এলাকায় আর কি সর এলাকায় বেশি দূর না মানে দুই থেকে তিন কিলো হবে এরকম দূরে মানে কিছু সর এলাকায় আছে ওখানে মানে জমিনের দাম কম উনি বলছে যে ওখানে মানে যাওয়ার জন্য তা আমার নানারা ওইখানে আধাকে আধাখানি জমিন কিনছিল মানে ওই জমিন গুলো ইয়ে হয়েছে যাকে বলে ভেজাল্লি আর কি এই জন গুলো তিনজনের কাছে বিক্রি হয়েছে লাস্ট পর্যায়ে আমার নানার কাছে বিক্রি হয়েছে এখন এই জন গুলো চারজনে বেদাল করতেছে ওইখানে আমাদেরকে দিল তার আমরা ওইখানে আর থাকতে হয়নি ওইখানে আমরা মানে এক বছর ছিলাম এক বছর পর মানে ধান রোকে একজনে একজনে লাগাই আরেকজনে যা কেড়ে নিয়ে আসে আবার আরেকজনে লাগাই আরেকজনে কেড়ে নিয়ে আসে মানে যাদের শক্তি বেশি যাদের জোর বেশি ওরাই কেড়ে নিয়ে আসে মারামারি করে আর কেউ কিছু করতে পারে পরে আমরাও ওখানে থাকি যেগুলো বেদাল লেগে এগুলো খাইলাম না পরে আমার
বয়স কত একদম ছোট না
ওইখানে ওই সময় আমার বয়স সাত থেকে আট
পড়াশোনা করেন
পড়াশোনা তখনও মানে আমার মামা কিন্তু মাস্টার আমি তখন পড়ি না ওই আমি কিন্তু বেশিরভাগ আমার নানার বাড়িতে থাকি ওই যে নানার বাড়িতে ঘর দিছি
ওইখানে থাকতেন
ওইখানে থাকি
বাপমা কোথায় থাকতো
ওই আমাদের ওইখানে আমাদের নানার জমিন দিছে সেখানে থাকে আমি কিন্তু নানা বাড়িতে কোন বাড়িতে যদি যাই বাড়িতে ভাত খাই কিন্তু নানাদের বাড়ি বাড়িতে ভাত খাই এই বাড়িতে যাই হাত দিই এরকম আমি তো আছি স্কুলে না কেউ কিছু বললে আমাকে বললে আমরা তখন ছোট একটা আমাদের বাড়ি ভাসি স্কুল তারপরে ফোরতেছে আমি তখন ইয়ে করতাম না আমি একদিন যাইতাম দুদিন যাইতাম না কোন দিকে ছোট মানুষ তো ঠিক ছিল না তারপরে আমার বাড়ি আছে কিন্তু অন্য একটু বয়স হয়েছে আমার থেকে বলো না ওই আমার বাড়ি যখন ক্লাস ফোরে তখন আমি ক্লাস টু দিই যাইতাম একটা ম্যাডাম ছিল ওনার নাম হলো বকুর উনি আমার খুব ভালো জানতো আমার রোল ছিল দুই আমি ভালো খাইতাম মানে পড়াশোনার দিকে আমার জ্ঞান ভালো ছিল উনি আমাকে সবসময় ভালো জানতো তো ওই আমি যখন থ্রিতে উঠলাম থ্রিতে উঠার পরে আমি কি করতাম মানে তখন আর ভালো লাগে না আসিনি আর তা আমাকে কি করেছে আমার আব্বা একদম মার দিয়েছে মায়েরা চোখে মরিচ দিয়েছে দিয়ে পানি দিয়ে শুকাইছে রাখে শেয়ার পরে গোজল গোজল দিয়া রাখলো সকালবেলা নিয়ে মাদ্রাসায় উঠতে পারলো মাদ্রাসায় দিয়ে আসলো আমার আব্বু এ ফতন দিয়ে আসলো মাদ্রাসায় আর স্কুল স্কুলে যাইতে পারো ওইখানে যাই দিয়েছে কয়েকদিন তো পরে ওখানেও ইয়ে করেছি আর যাই দেয় শেয়ার পরে আর একটা স্কুলে ভর্তি করে দিল আমাদের বাড়ির পাশে বাড়ি থেকে একটু দূরে আছে ক্লাস টু তে ভর্তি করে দিল
ক্লাস টু তে
হ্যাঁ কিন্তু আমি ফিরতে ছিলাম ওখানে টুতে দিয়ে আসলো ওখানে একদিন যাই দিয়েছি মানে তখন বর্ষাকাল যাই দিয়েছি আমি পরীক্ষা চলতেছে তখন আমি ইয়ে নিই নাই সেই দিন চলতেছে মানে বিজ্ঞান চলতেছে তা আমি ওইটা নিই নাই আমি অন্য মানে ইংলিশ নিয়ে গেছি আমি ওখান থেকে আবার দৌড়ে দৌড়ে আসি যাওয়ার সময় কিন্তু যখন ওই আসমানে যখন বিজলি মারতেছে আমি কিন্তু ভয় পেয়েছি মাঝখান বারবার গেছি ভয় পেয়েছি এখন আমি গানও গাই দোয়া পড়ি কোন দিকে যাবো আমার ঠিক নেই আবার কান্নাও করি হাঁটতে পারি তারপরে অর্ধেক ক্লাসে গেছি ফরাস চলে এসেছি আর যায়নি কয়ে আর ঝাম হয়ে নেছে
মানে ওই এক বিজলি দিয়ে আপনার পড়াশোনার বারোটা বেজে গেছে
হ্যাঁ কয়ে আর ঝাম হয়ে নেই ওদিকে মামা আছে ওদিকে স্কুলে যাবো আবার মামা কিন্তু অনেক ইয়া অনেক মারে ধরা শুনে বা কিছু করলে একটু দুষ্টুমি করলে অনেক মারে কেউ যদি কিছু বলে আরে ফেটে করছে আরে ফেটে আগে তো অনেক মারে এরকম ছিল তারপর ক্লাস থ্রিতে আমারে যখন উঠছি আবার এখানে চলে আসলাম আবার ক্লাস থ্রিতে বকছিল তো আমার আমি তখন আমারে গাইড নোট এগুলো কিনে দিল সবগুলো যে ফরাসিনে ভালো করে কর্ম করেছি আর গাইড নোট এগুলো সবগুলো কিনে দিয়েছে যে প্রথম পরীক্ষা দিয়েছি দ্বিতীয় পরীক্ষাও দিয়েছি তৃতীয় পরীক্ষার সময় আমি কি করলাম আর যাই নাই আমার ওই এক মামতোবার থেকে আমি নোট গাইড সব দিয়েছিলাম মাত্র পঁচিশ টাকা আমার কিনে দিয়েছে আমার আম্মু প্রায় এক হাজার টাকা বারোশো টাকার মতো দিয়েছে আমি সবগুলো মাত্র পঁচিশ টাকা দিচ্ছি বেশ করে কি করলাম সাইকেল ফলাইলাম গ্রামে এক ঘন্টা বাড়ি নিয়ে সাইকেল চালাইলাম, এদিক সেদিক হয়ে পঁচিশ টাকা শেষ। আর যাই না বই খাতা সবগুলো নানাদের ওই ঘরের উপরে যাকে বলে ছাদ আছে না, ছাদের উপরে রেখে দিয়েছি
বই খাতা গুলো,
বই খাতা সবগুলো ছাদের উপরে রেখে দিয়েছি। আর জানি না স্কুলে একদিন নানা যখন গালাগালি করে তখন বাড়ি দিই, বাড়িতে গালাগালি বলে নানা বলতে এখানে গালাগালি বলি, সেখানে যাই, সেখানে বললে এখানে আসি, আবার সেখানে একটু কম, এখানে নানা অনেক বেশি। সকালবেলা যদি ওই মুক্ত বলে থাকে আরবি, মুক্ত না গেলে একবার এত মার দিব, মারতে মারতে এনে দিয়ে দিবো। আমি ছোটবেলা থেকে বেশি ওই নানার বাড়িতে থাকি, এই জন্য নানা আমার দিকে বেশি লাগে। আর আব্বু তেমন নাই, কারণ বাড়িতে থাকি না একটু, যদিও যাই আবার এখানে যাই স্কুলে, এখান থেকে যাই এখানে আসি থাকি বাড়িতে। তো নানাদের আবার ওই খালদোবা ডালদোবা আছে, ওখানে গরু আছিল, সবাই একসাথে মানে গরুর জন্য ঘাস খেতে যাইতাম, মানে একটু মজা ছিল আর কি। খালদোবাই দুইটা ছিল, আবার মামতো একটা ছিল, তিনটা চারজন এক সমান ছিল, একসাথে মানে সবকিছু করতাম, এই জন্য আর বাড়ি যেতাম। কিন্তু অন্য কোনো ইয়ে ছিল না যে ছবি দেখা বা খারাপ তারা বিয়ে করা, এগুলো কিছু ছিল না। তো ওই স্কুলে তখন যাওয়ার আগে দিয়ে ওই আমি কি করতাম, যখন যাইতাম যাওয়া বন্ধ দিয়েছি আমার নানা আমার মার দিয়েছে, এই জন্য যাওয়া বন্ধ দিয়েছে স্কুলে যাইতাম। একদিন জানি দুই খালদোবাই মিলি যাইতে কবরস্থান আছে ফুকুর পাড়ে, অনেক একটা মোটা একটা আম গাছ আছে, তো ওখানে দুইজন উঠছি, দুইজন উঠি বই খাতা গুলো নিচে যাকে বলে ব্যাট গাছ, ব্যাট গাছের নিচে আসতে লুকিয়ে রেখেছি, ওখানে কবরস্থান আছে উপরে উড়ে গেছি, উপরে উঠে আম খাইতেছি, এরকম আম খাইতেছি প্রতিদিন উড়ে স্কুলে যাই বই খাতা সবগুলো নিচে, যদি দশটা বাজে গাছে উড়ি গাছ থেকে নামি দুইটা তিনটা চারটা বাজে।
এই প্রতিদিন আপনার এভাবেই সময় কাটছে?
দুইজন আমরা দুই খালদোবাই এরকম করে যাইতেছি। একদিন যাই আবার একদিন যাই না, আবার যাইতে ওই ম্যাডাম লাগে আম নিয়ে যায়, আম নিয়ে গেলে তো ম্যাডাম কিন্তু আম দিলে কিছু বলে না, কাল গাছ নাকি কই আপ একটু খারাপ ছিল বা অসুস্থ ছিলাম, একটা না একটা বলতাম, কিন্তু ওই আম গাছে উঠে আম খাইতাম, আর যেদিন যাইতাম ওই ম্যাডামের জন্য দুই একটা নিয়ে যেতাম, তো ম্যাডাম আর কিছু বলতাম। তো ওই ম্যাডাম যাওয়ার পরে একটা আসেন ওটা দিলে একদিন ফিরে ফিরে আমার মাকে বললো যে আপনার বাইক নিয়ে এরকম হয়েছিল, একদিন আসে দুদিন আসে পরে মামও দিলে এক মার হয়ে আর যাম নেই স্কুল।
ফাইনালি সিদ্ধান্ত নিয়ে স্কুলে আর যাবেন না?
স্কুলে যাবো না, নিজের মামাই আমারে। তো আর একটা ছেলে স্কুলে নিজের কোনো মামা চলতো না, বাড়িতে যাইলে ঘরে যাইলে মামা চলবে, স্কুলে মামা চলবে না, স্কুলে তোমার যেরকম টিচার আমারও টিচার। আমি আসলে কথা ঠিক আছে স্কুলে তো সব টিচার, কিন্তু আমি তো স্কুলে টিচার ডাকি না, আমি তো মামা ডাকি, সেটা ডাকতে পারো কিন্তু তোমার তো তখন জ্ঞান বোধ হয় না, কিন্তু স্কুলে ওইরকম চলবে না।
আচ্ছা
তো স্কুলে আর যাবো না। তো মামার সামনে আর করি না, মামার সামনে আর দুই দেখি মামা আসতেছে, আসতে হয়তো কবরস্থান হেঁদি ডুবে যায় না অন্য কোনো দিকে দৌড়ে যায়, কারণ মামার সামনে ফললে দৌড়ে ছিল আজ থেকে দৌড়বে। কয়েকদিন পড়েছিলাম অন্ধকার ঘরে মাগরিবের সময় দোকানে যাই দিয়েছি আর উনি নামাজ ফিরে আইতেছে, তো একটু ইয়ে করে যাইছি দেখছি বলে যে এদিকে আরেক নিবে, জি মামা এদিকে আয় স্কুলে আস না, ফার্স্ট করে একশো আর গাল বাড়ো
আপনারা।
হ্যাঁ তো মামা কালকে থেকে যাবো, কালকে থেকে যদি না আসতে আরেকদিন সামনে ফুললে খবর আছে। তো এরকম কিন্তু দুই তিন দিন মার দিল মামার সাথে, কই মামার সামনে আর ফোর মেয়ে না কোনো, যদিও ফোরে ফিরছে আর দৌড়াম এদিকে আর আমার বাড়ি যে ওদের বাড়িতে যাইতাম না, সামনে যে রাস্তা দেখলে যেন দেখছি সামনে থেকে আগে ফিসে দৌড় ফিসে হ্যাঁ শাসন করতো। তো ওই আমার নানা যখন স্কুলে যায় না আমার নানা কি করেছে মার দিয়েছে একদিন, মায়েরা ওই যে যাকে বলে ফাঁকা ফাঁকা দিয়ে মায়েরা ফাঁকা ডান্ডা দিয়ে মায়েরা ফুসকুনি ছলাইছে দশটা বাজে, ওখান থেকে লাফায় উঠি গাল দিয়েছি, একবারে গাল দিয়েছি মানে এমন গাল দিয়েছি মাথা খারাপ হয়ে গেলাম, গাল দিয়ে ওই ফারে দিয়ে উঠি কবরস্থান হিন্দি আসতে না আমি বাড়ি গেছি। তো ওই মনে হয় রাত দশটা এগারো বাজে গেছে, আমার আম্মা যখন বাইরে এসে আমাকে দেখছে, দেখি ধরছে ভাইও ধরেছে, তখন আমার আব্বা ছিল না, আমার আম্মা আর আমার ভাই দিছে এক মার আধ বান্ধব দিছে মরিচ লাগাই চোখে, অনেকক্ষণ কান্না করেছে কান্দা টান্দা পরে মানে স্কুলে যায়নি ওখানে, পরে নানার থেকেই শুনছে আমি গাইড নোট সব দিয়েছিলাম প্রতিষ্ঠানে আমার কাছ থেকে সেইটা করছি, তো পরে আর কেউ আর যায়নি ওখানে ঘুরতেছি আর ফোর মেয়ে না করছি ফিরে মারিয়া লাগলে ফোর মেয়ে নিজের মামা স্কুল গেছে আর ফিরছে আর ফোঁতা পাইছে আর ফিরছে, আর এক দুদিন যায় না জানে তো তাহলে মানে মারিয়া লাগবে পরে যাবো না, পরে আর যায়নি অনেক ইয়ে করতেছি যায়নি আর। এরপরে আমার একটু কি হয়েছে ওখান থেকে একটা আমাদের আমার আব্বা একটা জায়গা কিনছে, ওই যাকে বলে নোয়াখালীর লাস্ট সীমানে ওখানে একটা জায়গা কিনছে, পরে ওখানে আমাদের পুরো গড় ফ্যামিলি ছিল নৌকায় করি গাড়ি করে নিয়েছে, গাড়ি ভরে নৌকে করে নিয়ে এসে ওখানে বাড়ি বানলো, ওখানে বাড়ি বানানোর পরে যখন আর কিছু করি না আমার আব্বু বললো ওই আমার দাদার ভাই উনি কিন্তু চট্টগ্রাম থাকে অনেক আগে পেন, উনি একবারে সিকুড়ি, তো আমাকে একজন আমার আব্বু যখন যায় বাড়িতে আমাকে নিয়ে আসে চট্টগ্রাম নিয়ে আসে, আসার সময় আমি অনেক খুশি বুঝতে ভালো হয়েছে। চট্টগ্রামে আসার সময় অনেক খুশি, যখন আমি দাদার কাছে এখানে প্রায় 3 মাস ছিলাম। প্রথম আসি আই আনি দিবার পরে দাদার এখানে দিল, দাদার এখান থেকে নিয়ে আরেকবার দিল, আমার আব্বুর কেমন জানি মানে স্বাস্থ্য পাই কি লাগে দিল, ওখানে দিই আমারে মানে উনি 7-8 দিন থাকলো, ভালোই লাগলো উনি যখন ছিল, এখন উনি দিয়ে আমার এক একা রাখি ওখানে উনি ফেলে এসছে। তারপরে আমি অনেক কান্না করছি, আমি কি করছি যখন উনি কো আমি একটু আয় তুই থাক, উনি ব্যাগ ডালে, আর আমি কি করছি আসতে জোতাগুলো লই বুগল তালে লই জোতাগুলো হাঁটা শুরু, হাঁটতে হাঁটতে ওই যাকে বলো বাংলা বাজার ওখানে একটা বাজার নাম আছে, আমি ওখানে গেলো আমিও গেলাম ফেসে ফেসে, তো ওইখানে গেছেন আমার 25 টাকা দিয়েছে, বুঝলাম 25 টাকা দেওয়ার পরে আমি দেখতেছি উনি কোন দিকে যায়, তো প্রথম ব্যাগটা রাখলো, রাখি আবার ব্যাগটা কাঁদে দিল, বলে দাঁড়া আমি গাড়িটা দেখি, গাড়িটা দেখি দেখে এসে গেলি এদিকে এসে আর না, আমি ওইখানে ওই সারা সারা বিকেল দাঁড়াই ওই যে বাড়িতে দিয়েছি সে বাড়িতে একটা মেয়ে ছিল, সে ওদের একটা মেয়ে ছিল, মেয়ে না হলে ঝিনুক
ঝিনুক
ঝিনুক, তো ওই ঝিনুক আমার খুঁজতে গেছে, আমি তখন চট্টগ্রামের বাসা কিছুই বুঝি না, আমার খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে দেখা আমি ওখানে জোতা বল দলে দাঁড়াই, তো ওই আমাকে বললে তুমি এখানে আইসো তোমাকে আমি ওই 2 ঘন্টা ধরে খুঁজে এসে ওই দিক থেকে, তো ওই মেয়েটা অনেক ভালো ছিল, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই আমার বয়সী ছিল সমান সমান,
আচ্ছা
10-11-12 বছর এরকম।
প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, এর আগে আপনাদেরকে বলতে চাই যে বহুল কাঙ্ক্ষিত সেই বইটি যাহা বলিব সত্য বলিবর একমাত্র বই, তো যাহা বলিব সত্য বলিবর এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে, আপনি চাইলে rockmoney.com এ যারা অনেক আগে অর্ডার দিয়েছিলেন তার একবার কনফার্ম করতে পারেন, এবং যদি সংগ্রহ করতে চান ফোন দেবেন 16297 এই নম্বরে, আমি আবারও বলছি 16297। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং এই বইটি পাওয়া যাচ্ছে বাংলা আর ইংরেজি, অর্থাৎ বাংলা 10টি গল্প আছে, পাশাপাশি সেটার ইংরেজি অনুবাদ করা আছে, এবং বইটি যদি আপনি সংগ্রহ করতে চান মাত্র 200 টাকা আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই, নাম্বারটি হচ্ছে 16297, অর্থাৎ 16297। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার পড়ে দেখা উচিত, কারণ যাহা বলিব সত্য বলিব এ যাবৎকালের সেরা 10টি গল্প নিয়ে, সবচেয়ে আলোচিত সমালোচিত 10টি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। ওকে, 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে, আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য, কথা না বাড়ি আমরা আরিফের কাছে আবারও ফিরছি। আরিফ, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
তারপর জিনুক আমাকে নিয়ে গেল, জিনুকে জিনুকের আম্মু, আমি কিন্তু নানি দেখতাম, জিনুকে আমাকে কিন্তু ভাইয়া রাখি, ওই জিনুকের বাবাটা ছিল একটু প্যারা টাইপ, আমার আব্বু কি লাগে সেটা আমি জানি না, আমার কি জন্য দিয়েছি সেটাও আমি জানি, আমি থাকতেছি খাই দিয়েছি ঘুরতেছি ও বাড়ি
জিনুকের বাসায়,
হ্যাঁ
ওকে,
ওনারা কিন্তু ওই ছত্রগ্রামে ওর জন্য, কিন্তু আমি কাউকে চিনি, তো আমাকে মাঝে মাঝে ওই ওনাদের দুধ দিচ্ছে ফেলাইতো, তারপর দোকান থেকে ওষুধ টষুধ এগুলো দিয়ে ফেলাইতো, এগুলো আর কিছু না, আমার নামের ছেলে, উনি কাদের ছেলে না,
আচ্ছা
উনি আমার মানে বন্ধুর মতো, আমরা যেদিকে যাই একসাথে যাই, এরকম একটা ছেলে বলছিল, ওই ছেলের মামা রাখতো, পরে একটা ছেলে একদিন ওইটা নিয়ে মানে গন্ডগোল করছিল, আমি তো সব কিছু বুঝি না, আর একটা ছেলে ওই ছেলের মামু এসে আর দুই সোয়ার মারছে আমার গালবার, সোয়ার মারছে, আমি বললাম আমি এর সম্বন্ধে কিছু বুঝি না, জিনুক যেদিকে আমাকে নিয়ে যা আমি সেদিকেই যাই, আমি তো কিছু চিনি না, কারণ জিনুককে আমার কি হয় আমি সেটাও জানি না, আমাকে এখানে দিয়ে গেল, জিনুকও অনেক আদর করে, জিনুকে আমার মতো সমান সমান বয়স, জিনুকের আম্মু অনেক ভালো জানো আমাকে, তো পরে 3 মাস থাকলাম, ঈদ আসলো, তো আমার আব্বু একদিন ফোন দিচ্ছে, তার একটা ফোন ছিল, ফোন দিচ্ছে যে আরেককে এরকম 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 ঠিকানা ফাটাইছে, আমি ওখানে ফাটাই দিলাম, আমি চলে আসলাম, পরে চলে আসার পরে আমার আব্বু ওই জায়গা থেকে আমার নিয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে 3 মাস পরে, আমি 3 মাস ওখানে কিন্তু কাঁদতাম, ওখানে 3 মাসে কাঁদছে পুরো, একদিন পর 2 দিন পর 1 দিন পর 2 দিন আমি কান্না করতাম, পরে বাড়ি গেছি, বাড়ি গেছিলাম কিছুদিন দেখছি আর বাড়ি ভালো লাগে কোনো চট্টগ্রাম আবার যাম পরে মানে মাস সময় ছিলাম আবার আমার নিয়ে গেল এবার নিয়ে গেলে এবার আর বেড়ানির খেলা শেষ ওকে নিয়ে কয়েকখান বেড়ানির দিন শেষ ওই কী করতে হবে ও কাজ করতে হবে ওই কী কাজ দোকানে না কোথায় ও না ওই আমারও বুঝে বাড়িতে মানে কাজ করতো ওই বাড়িতে ওনাদের ওই দু তিনটে গরু ছিল আর কিছু জমি ছিল ওই যে কাজ মানে যে কিশোরগুলো কাজ করতো ধান কাটতো ওই ওনাদের জন্য শুধু ভাত ওনাদেরকে দিয়ে আসুন আর ওনাদেরকে মানে নতুন লোক নিলে জমিনগুলো দেখা যান সকাল বিকাল জমিনগুলো দেখা যান বা জমিনের আওয়ালে দিয়ে একটু হাঁটিয়ে আসুন এইটাই তো ওখানে থাকতেছি ওনারা কিন্তু বাড়ি ছিল তিনটা
আচ্ছা
ভালো জানো আমাকে একবার না মুসাইছে ইসে অনেক খারাপ উনি আবার বলে হস করে তো সকালবেলা কি হয়েছে মুসে আবার ওই আমাকে মানে অনেক ভালো জানত মানে কম কাজ করে দেয় আর ইসা আমাকে দিকে ফারা না ওর ঠেঙা দেওয়ায় ওর বড়ো ঠেঙ দেওয়া এরকম মানে ফারা না আসবে কিন্তু আমি কিন্তু অনেক ছোট আমি কিন্তু যত বড় হোক মানে বয়ফ্রেন্ডে উনি তো আমি তো তখন অনেক ছোট উনি অনেক লম্বা ষষ্ঠ মান উনি আমার যেরকম করে বলছে আমি সেরকম বলছি উনি বলছে সকালবেলা ঘুম থেকে উঠি আমাকে কাজ দেখাই দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে গরু খাবার দিই খাবার দেওয়ার পরে ওই ওনাদের ওনাদের মানে টিচার আছে একটা পড়াশোনা বাচ্চাদেরকে পড়াই টিচারকে নাস্তা দিতে হবে টিচারকে নাস্তা দেওয়ার পরে ওই কিছু যাকে বলে সিমের গাছ ওই গাছের গোড়ায় পানি দিতে হবে আমাকে যে জায়গায় দিতে হয় এক কলসি ওই জায়গায় দিতে হবে ওনার কথা পাঁচ কলসি তারপরে কেলা গাছের নিচে কেউ কখনো পানি জ্বালছে ওনার কথা বলে আমি কেলা গাছের নিচে পানি জ্বালতে হবে
এই ধরনের কাজ করানো শুরু করলাম
হ্যাঁ
কাজটাকে করাচ্ছে
কাজটা করাচ্ছে যে আমার আব্বুর যে বাড়িতে থাকে এখন যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে আমার দিছে না ওই বাড়ির মালিকের নাম হলো মেন মালিকের নাম হলো মুসা
জি
আর মুসার ভাই বড় হলো ইসে
আচ্ছা
ওনারা বাইরে থাকে ওই বাড়িতে আসলে মানে কয় দুই চার মাস ছ মাস এরকম থাকে ফেলে দেয় এখন মেন মালিক তো আমার মুসা ইসে এখন আমাকে দিয়ে মানে আমার কাজের অর্ডার দিয়ে দিয়েছে মানে আমার কাজ দেখা দিয়েছে তারপর নারকেল গাছ আছে কয়েকটা এগুলো করে ফানি দেওয়া লাগবে কই গরুরও খাবার দেবো না নারকেল গাছের গোড়ায় পানি দেবো না সাকিও করবো না শিখে শিখে গেছি পরে অনেক মানে আমার সোয়ার মারে সোয়ার আমি সোয়ার মারো বড় কথা না পরে ওই মূষা মামার কাছে গেছি মামা ডাকতাম দেখে মামা এই অবস্থা এমএলএম যে সকালবেলা ঘুম থেকে উঠি গরুর খাবার দিতে হবে টিচারের খাবার দিতে হবে সিমের গাছ হইতে নারকেল গাছ হইতে তাল গাছ হইতে পানি দেয় এটা তো এরকম তো একজন মানুষ করতে পারে এই নারকেল গাছের নিচে কেউ পানি দেয় কেলা গাছের নিচে কেউ পানি দেয় বলে যে কি বলছে ওই ইসা আমার ভাই ইসা আমি ডারি এরকম বলছি না তবে মানে তোমার সাথে মস্কারি করছি মস্কারি তো ডাইরেক্ট আমাকে সোয়ার তুলছে সোয়ার মেরে দিয়ে তো মানে ওনার সাথে আমার সাথে অনেক গন্ডগোল হয়েছে তখন একদিন আমাকে বলে যে একবারে মানে আসার মারি তোকে সিঁড়ি এলাম মানে মারি এলাম আমি তো এরকম না আমি আর ওখানে মানে ইয়ে করিনি ওনার সাথে আর কথা বলিনি ওনার সাথে আমার ঝগড়া হয়েছে কথা বলিনি একবার বলি আমি উনি যদি আমাকে সারাদিনের ডাকে আমি শুনি অনেকখানে উনি বিচার দিবে উনি ছোট বাড়ি গেছে উনি ছোট আমার কি বলবে না বলবে তোর ওই মামার দূর ওই মামার কথা আমি শুনি না দৌড়ি না ভালো কথা বললে আমি আসছি ভালো কথা বল না বললে নাই তো ওখানে অনেকদিন থাকলাম প্রায় নয় মাসের মতন থাকছি একটা একদিন ওই মানে দা হারিয়ে গেছে পরে উনি মনে হয় আমাকে মানে তখন আর মানে না রাখে রেখেছে যে মানে আমি আর উনি সাত মনে হয় আমি আর কাজ না করি ভাই উনি তো আমার কথা হইলে আমি যদি না কাজ না করেন আমাকে দিয়ে তাহলে ডাইরেক্টলি বলবে মানে একটা দা হারাই গেছে দা একটা কয় টাকা দা একটা না দুশো টাকা তিনশো টাকা উনি আমি কই দা একটা কয় টাকা উনি কে দা হারাই গেছি তুই দা আনি আমি একটা ভালো কথা দা হারাই গেছে আনি দেবো দা একটা দা দশ হাজার টাকা না দা একটা না দুশো টাকা তিনশো টাকা আমি দা বানাই আনি দেবো সঙ্গে শিখি উনি বলছে ও তুই দাম দা দাম দিতে পারবি তার দাম দশ হাজার টাকা আমি কি দশ জনে যদি দশ জনে বিশ হাজার যদি কর দা এর দাম দশ হাজার দশ হাজার দেবো তো আমার বা আসলে বললো তোমার ছেলে এরকম এরকম বলছে মুগো মুগো ব্যবহার আমাকে দাঁড় দাম নাকি দশ হাজার দা হারাই গেছে ভালো কথা দা একটা কিনে এনে দেবো না যাতে সহ্য না হয় দাঁড় দাম করে দশ হাজার টাকা দিতে পারি দাঁত দিবে না বিশ হাজার টাকা দিতে পারি এগুলো কি ব্যাপার দা চাকরি করবো বাদ বাড়ি ছেড়ে গেলাম আবার গেলাম গেলাম অনেকদিন মানে ঘুরলাম গেলাম ওইখানে আত্মীয় কেউ আছে ঘুরে আনে অনেকদিন পর আর ভালো লাগানো দেখে বাড়ি যাওয়া চলে গেছে তারপর এগারো বারো সালে চট্টগ্রাম আসলাম ওখানে আমার তখন বড় ভাই গার্মেন্টস চাকরি করে আমার বড় ভাই না হলো আক্রাম তো পরে আমি গেছি ওখানে বারো সালে যাওয়ার পরে মানে অনেকদিন আমার তো পড়ালেখা নাই ওই যে ক্লাস থ্রি নিজের নাম ফারি আর কিছু পারিনি তো কেউ যদি জিজ্ঞে আমি ঢুকছি আমাকে গেট ইউনিভার্সিটির ভিতরে ঢুকাইছে ফিরিবুট ফিরিবুট ইউনিভার্সিটির ভিতরে ঢুকাইছে আমাকে ভাই তো ও উনি তো অফিসে ঢুকে গেছে তা আমাকে বলছে তুই হাজার হাজার দেখ মানে কেউ জিজ্ঞে নাকি দেখবি অনেক লোক দাঁড়িয়ে রয়েছে যে গেট সামনে অনেক লোক দাঁড়ায় থাকে চাকরি লেগে অনেকজন দাঁড়িয়ে থাকে তো আমি তো অনেক লজ্জা পাই আমি কাউকে কিছু না আমি এমনি হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটেছি, কেউ কিছু দিই না, আমি কেউ কিছু বলি না, বাসায় এসে বাচ্চা ঘুমিয়ে দিই। কয়েকদিন থাকার তেরো সাল এসে গেল, প্রায় দুই মাস তিন মাস হাঁটে হাঁটে খেলাম বাইরের বাসায়, আর ভাল লাগে না। তো এরপরে হঠাৎ করেই মানে তিন দিন বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো কেন? পরে শুনতেছি রানা প্লাজার ভাঙ্গি পড়ছে না, ওই এই জন্য মানে একবার বন্ধ করে দিবি, মানুষের চাকরি একটু কেউ করবে না, চলে যাবে, এরকম কথা আছে। তো থাক এখানে, এখানে মানে চাকরি করা হবে, করা থাকি না, চলে এসছি বাড়িতে। আসে আবার কয়েকদিন ঘুরিয়েছে, আমার ভাবিছে আমার ওই ভাই যখন বিয়ে করছে ভাবিকে বাড়ি থেকে নিয়ে এসছে, একটু বাড়ি মানে মানে ভালোভাবে ব্যবহার করতে না, মানে আচার ব্যবহার খারাপ করতে কারণে এখানে নিয়ে এসছি। মানে বোর কথা হলে আমার আম্মুর আচার ব্যবহার ভালো আছে, এই জন্য নিয়ে এসছি। তো নিয়ে আসার পর আমিও আমাইও মানে কয়েকদিন পর আমি আসতাম। তো ওই আমাকে ওই আমাদের গরিব দেশের এক আন্টি ছিল, উনি চাকরি করতো। তো আমাকে একদিন মানে নিয়ে গেলো যে আয়রন ম্যানে ঢুকাতে পারিনি, দেখি ঢুকতে কিন্তু ইন্টার সার্টিফিকেট লাগে। তো পরে আমি গেলাম ওখানে, তো জিজ্ঞেস করলো যে আয়রন ম্যানের লোক লাগে, ক লোক তো লাগবে, ক ইন্টার ইন্টার সার্টিফিকেট আছে। আমি কি আমি কেউ ক্লাস ফোরও পড়িনি কি ইন্টার সম্মুখে, আবার ওখানে প্রশ্ন করা না পারলে পার, পারলে ওকে।
আচ্ছা,
পরে ওই আন্টি কি বললো, বলো যে আমার ভাই ওখানে আর হলো না, বলো যে লেখাপড়া যখন নাই তো লেখানো হবে। উনি কি করলো মানে ওই শ্রমিকদেরকে ভাত খাওয়াই, যাকে বলে ক্যান্টিন, ক্যান্টিন ওখানে রান্না করে, ওইখানে ক্যান্টিন অনেক বড়, ওটা অনেক বড় ফ্যাক্টরি নাম করা, ওখানে রান্না করে। এখন আমাকে কি করলো ওই আন্টি কি করলো ওই রান্না করে ওখানে নিয়ে গেল, ওখানে নিয়ে ওখানে ম্যানেজার আছে, ম্যানেজার দিয়ে আসলো যে এটা আমার ভাই না, এটাকে মানে যে কাজ দেন উনি করবে। তো ওই ওখানে আমি ঢুকছি, প্রায় তিন মাস করেছি, বেতন স্যারের প্রায় ভালো লাগে না, কারণ আমি কখনো মানে সাত দোকানে কাজ করিনি বা হোটেলে কাজ করিনি, আমার একটু লজ্জা বেশি কেন যে সাত দোকানে কাজ করবো, একটা লোক বলবে ও বেটা চা দে, আমার উঠে যাবে মাথায় গরম, ও বেটা মানে টেবিল মুছি দি, কেন আমি টেবিল মুছি কেন, চা দিব কেন, এগুলো আমার পছন্দ না।
আচ্ছা,
তারপরে ওই ওখানে ঢুকলাম, মানে একদিন দেখছি যে একটা ক্যান্টিনের লোকের সাথে আর ওয়ার্কারের সাথে মানে মারামারি, উনি বলতে যে প্লেট দিয়ে দিন পদ তুই দিয়ে এলো, এরকম মানে মারামারি ভাই দেখে ধর এখানে চাকরি করবো। তবে ওখানে থাকতে থাকতে আমি কি করলাম, ওই ফার্স্ট একটা ফ্যাক্টরি ছিল, সিকিউরিটি জিজ্ঞেস করছি এখানে লোক নেই, বলো যে নাই সোমবার দিন আসলে সারা একটা আসলে হবে। সোমবার দিন ওই ক্যান্টিনে গেলাম, যাই ওখানে দেখা সাক্ষাৎ করি, আবার বাইরে গেলাম, বাইরে ওই গেটে দাঁড়িয়ে গেছি লোক নিবে আজকে কথা নেবে, হেমনে ঢুকেছে দোকানের সাথে সাথে নাম কি, তো নাম দিছে আকরাম, আকরাম নাম দিছে এই কারণে ওই আমার কাগজপত্র গুলো ছিল না, আমার কাগজ তখন বয়স ছিল মনে হয় ষোলো থেকে সতেরো, তখন আঠারো নিচের লোক নেই, আমার ব্যাগে ভাইয়ার এটা বেশি আছে, নাম দিলাম আকরাম। এখন আমার ব্যাগের ভিতরে আমার ভাইয়ার কাগজপত্র গুলো ছিল, এখন ওই আমার একটা বন্ধু ছিল ওই ও কি করেছে মানে বাড়ি যেতেছে, বাড়ি যেতেছে আমার ইয়ার ভিতরে ব্যাগের ভিতরে মানে যতটুকু ছিল নতুন প্যান্ট শার্ট সবই কাগজপত্র সব ব্যাগের ভিতরে, ও ব্যাগ চাইছে আর আমি দিয়ে দিয়েছি, আজকে যাবো কালকে চলে আসবে, ব্যাগ চাইছে আর আমি দিয়ে দিয়েছি, টালা টালা চাবি সহ আমি কিছু নিই নাই ওখান থেকে, সব কাগজপত্র ওখানে। তো ওই ছেলে কি করেছে কাগজপত্র গুলো ব্যাগ লয়ে গেল আর আসলো, আমি এদিকে নতুন চাকরি নিয়েছি, নাম দিয়েছি আকরাম, এখন সাত দিনের ভিতরে যদি কাগজপত্র জমা দিতে না পারি তাহলে আবার বের করে দিই। এখন আমার থেকে কাগজপত্র নেই, আমি কি করবো, বাড়ির পাশে এক খালটো গাছ দুই নাম্বারকে যাকে বলে তুই ফোন দিলাম যে তোর ইয়াকে মানে কাগজগুলো দিয়ে আমাকে, তো ওই ওনার থেকে যে কাগজগুলো আনলাম আনার পরে ওই ওনার নাম হয়েছিল জুয়েল খালটো ভাই, ওই জুয়েলের জায়গায় মানে সাদা গাড়ি দিয়ে মুছাই আমি ওখানে আকরাম লিখি, গ্রাম এলাকা ইউনিয়ন সবকিছু এক, বাড়ি ফাঁসাফাঁসি তো শুধু মার নাম তো আমি এখানে বলিনি অবশ্যই, শুধু আমার নাম জিজ্ঞেসা আমার নাম বলি, তা আমি জুয়েল নাম মুছাই আকরাম লিখে দিয়েছি, এখানে আমার চাকরি হয়ে গেছে, ভালো ডিপার্টমেন্টে ফেকিনে আমার চাকরি হয়ে গেছে, ভালো চাকরি করি, এরকম করতে করতে একটা বন্ধু হয়। তো ওই ওদের বাসা হলো পিরপুর, আমার বাসা হলো ফকেট গেট। তো এখানে থাকতেছি, বাসার পাশে দুইটা মেয়ে ছিল, একটা নাম হলো জিনুক আর একটা নাম হলো শ্বেতা। তো আমাকে দুই ওই জোনাটা নিয়ে মানে বরাবর মতো মানে আকরাম বাবু ডাকতো, এখন আমার নাম আরেফ নেই, আর আমার নাম আকরাম হয়ে গেছে, আকরাম হয়ে গেছে, এখন আমি ওই যে অফিসে ঢুকছি এখন আরেফ নাম আর কেউ ছিল না, অফিসে আকরাম বাসায় আকরাম সব আকরাম। আকরাম বাবু ডাকতো অনেক ভালো বানতো, আমি ভালো বানতাম মানে খারাপ নজর কিছু না ভালো, আমাকে তখন ভাইয়া বলে ডাকতো, আমি তখন ছোট বোনের মতন ডাকতাম, মানে ডিডি থেকে আর সাড়ে আটটা থেকে সাড়ে আটটা ডিডি ওই অফিস, তারপরে ওখানে সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে আবার এক সপ্তাহ নাইট এক সপ্তাহ দিই, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ডিডি, ডিডি থেকে আসি ওই জিনুকের বাসায় যাই একটু মানে আমার রুম এই জিনুকের রুম, তো ওই ঢুকি মাস্কারি করি মানে কথাবার্তা বলি কিছু দেখাই, এরকম থাকছে মানে কয়েকদিন পরে আমি এখন রুমে ঢুকি নাই, রুমের একটা মানে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে দেখতেছি বিজের একটা মেয়ে চোখের মেয়েদের মানে লাম্ব হয়ে শুয়ে আছে। মেয়েটা আর দেখিনি, একটু মোটা টাইপের একটু কালো। তো আমি তখন ঢুকি নাই যে একদিন তো ওদের সাথে মানে মাসকারি নতুন মেয়েদের সাথে কিভাবে মাসকারি ঢুকি নাই। পরে আমি দরজা ঠেলা দিচ্ছি, বলছে আকরাম ভাই আর আসেনি, এটা আমার তালতো বোন। তা আমি হাসি দিয়ে বললাম তোমার তালতো বোন হলে আমার তালতো বোন। তো ওরকম মানে কথা হয়ে গেল যে আকরাম ভাই আমার তালতো বোন প্রেম করবেন না। আমি বলছি তোমার তালতো বোন তো আমার তালতো বোন, তাহলে তো প্রেম করতে মানে কঠিন না সব। তখন ওই চার দিন পাঁচ দিন ধরে মানে ওই মাসকারি ওরে চলতেছে, ওই দশ বারো দিন ফেলে দিল। তা আমার তখন একদিন আটটা বাজে বাড়িছি, কলোনিতে কেউ নেই, মেয়েটার দরবার সামনে খারাপ দুইটা মেয়ে, দুইটা এক জায়গায় দাঁড়া রয়েছে, ওটার বিয়ে হয়েছে কিন্তু আমার বাসার সামনে, আমি বাসা থেকে বেরিয়ে দিয়েছি। তো বলে যে আকরাম ভাই দরবার সামনে দুইটা মেয়ে দাঁড়িয়েছে, আকরাম ভাই এখানে দুইটা মেয়ে আছে, আপনি একা, দুইটা মেয়ে তুমি কোনটা পছন্দ করি বলেন। তারপর আমি কি করলাম ওখানে আর মানে আমার তো আমি কেন আমার সময় কম, আমার আটটা বাজে গেছে সারাটা ডিউটি, যে লেট হয়ে গেলে আবার আমার ইয়ে হয়ে যাবে, আমাকে কিছু বলবে। আমি আর কিছু মানে বলে নেই, আমি যাইতে ওই কালে গিয়েছি অতটুক। তাও ওই দিন কিন্তু আবার বাসা বাসা শেষ করেছে নাকি আব্বা মহেশে ফার্স্ট টিভি লিগে বাসা। তারপর আমি দিয়ে দিই, বিকাল সাড়ে সাতটার দিকে ফোন দিয়েছে আমাকে ওই জিনুক, জিনুক বলে যে তোমাকে খুঁজতে থাকলাম তুমি কোথায়। আমি গিয়ে আমি তো অফিসে ছুটে ঢুকে গিয়ে আমি সেই সাড়ে আটটা কটি গেছে আসে কথা আছে, আসার পরে ইয়ার পরে কইলে এরকম এরকম ব্যাপার নাকি আপনাকে খুঁজতেছে কেন সেটা বলবে দিকে। পরে আমি বাসার সামনে গেলাম, একটাই কলোনি বিল্ডিং ফাঁসা হয়েছে, নামলো ওখান থেকে গেটের ভিতরে ঢুকে আমাকে বললো যে এরকম এরকম অনেকদিন তো মাস ক্যারি করে আসলো, তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ আমি মেট্রিক পাস করে এখানে আসি, এসি পাস দিই, এসি পাস করে আমি এখানে আসি। হ্যাঁ আমাকে এরকম বললো যে আমি কোনো ছেলের সাথে আসছি যেন মানে সম্পর্ক করি নাই, একটা ছেলের সাথে সম্পর্ক করতে চাই নাই, মানে ছেলেটা চাইছিল আমার বাইরে মারছিল ছেলেটা মানে বাড়িতে, ছেলেটা আর মানে দোকানটা ছেড়ে ছিল আর মানে ডিস্টার্ব করে না, কিন্তু তোমার এখানে এসে দেখি তোমার মনটা কেমন কেমন জানি, তুমি প্রতি মাসে আমার মনটা মানে কিরকম হয়ে গেছে, মানে ও আমাকে নিজ থেকে বলতে। তো আমি না আমি তো তোমার সাথে এগুলো মাসকারি করি, দেখো জিনুকের সাথে মাসকারি করি, সাতার সাথে মাসকারি করি, তোমার সাথেও তালদোকান হিসেবে মাসকারি করি, না আকরাম ভাই প্লিজ আমি মানে সিরিয়াসলি বলতেছি, আমাকে বলবো সিরিয়াসলি বলবো। এরপরে জিনুকে ডাকি আমি তালদোকানকে, যে তালদোকান আমি সিরিয়াসলি বলতেছি মানে সত্যি সত্যি বলতেছি যে আকরাম ভাই আমাকে বলো। আচ্ছা বলো আমার ফোন থেকে এস এম এস করছে ইংলিশ, আমি বলি তুমি কি বলছো আমি কিছু বুঝি না, কেন আমি আমার ভালো লাগে কি মডেও নাই, বাংলা আমি বাংলা আমি সব পারি, বাংলা পারি কিন্তু ইংলিশ আমি কিছু পারি, বাংলা ভালো লিখে ওনার থেকে তো ইয়ে নাই ফোন নাই। ওরা আমার ফোন থেকে মাঝে মাঝে শুরু করে একটা কল দেয়, দুদিন পরে দেয়, তিন দিন পরে দেয়, এরকম দশ দিন পরে দেয়, আবার এক মাস পরেও দেয়, ছ মাস পরেও দেয়, এরকম। তো পরে আমি কি করলাম এখানে মানে ভালো লাগে না, এখানে নিজে হাতে রান্না করে খাইতে। তো অফিসে একটা বন্ধু আছে, ওই বন্ধুটা আবার এক স্বাস্থ্য ভাই লাগে, আমি আমার আমার মোবাইলে ছবি তুলছিলাম যখন অফিসে নাইট করেছি, ওই বন্ধুরা আমার মোবাইল নিচ্ছে ছবিগুলো দেখছি, বলে যে এই মেয়ের ছবি তুই কোথায়ছ, আমি এই মেয়ের আওয়াজ তোকে বলছি একটা মেয়ের সাথে কত দিয়ে মেয়ের সাথে ফেম করি এই সে মেয়ে করে তো আমার স্বাস্থ্য হবে। আমি কি বলস কহ তুই আমার একটা ছবি তোল, তুলে নিয়ে কালকে দেখাবি যে এই লোকটা ছিল কিনা, তোকে কি বলে দেখিস। পরে আসলে আমি ছবি তুললাম, নিয়ে দেখাইছি যে এই ছেলেটাকে ছিল, কহ সিনাগের নাম কি কো আনোয়ার, আগে তোমার কি দেখে আমার স্বাস্থ্য হবে ঠিক আছে, কেন কো তো আমার সাথে চাকরি করে, ও আমার সাথে মানে সার না আমার ফাদার, প্লিজ আকরাম ভাই বলিয়েন না, বললে মানে আমার আম্মু বলে দিবে আমার আম্মু আমার মারবে, তা আমার সাথে কথা বলি সম্পর্ক মানে অনেক ভয় থাকে। তো পরে আমি না ঠিক আছে তুমি যেটাই বলো সেটাই আমি বলার দরকার কি, আর তুমি গালাগালি শোনার দরকার নেই। পরে আনোয়ারের কাছে বললাম যে অনেকদিন রান্না করে খেয়েছি নিজে আর ভালো লাগে না, কোথাও আমাদের হাসে দিয়ে তো তোদের কাছে কি আছে, তো আমার একটা ছোট বোন আছে আর বাড়ি আছে আমার আম্মু আছে আমি আছি। তো আমার আম্মু কিন্তু চাকরি করে না, বাসায় থাকে রান্না বান্না করে, আমার বাবি চাকরি করে আর আমি করি, বড় ভাই ওই অটো রিক্সা চলে। তো বলো কয় টাকা দেওয়া লাগবে, ক সাতাশশো টাকা মাসে। তা আমি আর দেরি করিনি, আমি এক তারিখ এসে গেছি, এক তারিখ এখান থেকে বাসা ছেড়ে চলে গেছি আনোয়ারদের বাসে। তো এখান থেকে ঈদ এসে গেছে, তো ওই বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ছুটি কাটে বাড়ি থেকে আসলাম, ওইখান দিয়ে ওরাই আস আবার ওদের এসেছি, এ ওই আমার আনোয়ারের আনোয়ারের মোবাইলে আমার কিছু ছবি নিয়ে গেছে, আমার তো বন্ধু না ওদের বাড়িতে থাকি, আমার কিছু ছবি ওর মোবাইল করে নিয়ে গেছে ওদের বাড়িতে। তো ওর একটা মামাতো বোন ছিল, যার নাম হলো মোকাদ্দেস, সবাই দোলে বলে ডাকে। তো ওখানে সবাই মানে ছবিগুলো দেখতেছিল, ওই ছবিগুলো দেখে না ওই ছবির থেকে ওই মোকাদ্দেস আমাকে পছন্দ করছে। মোকাদ্দেসের বিয়ে হয়েছে, মোকাদ্দেসের একটা মেয়েও আছে, মোকাদ্দেসের জামাই সাগর মাছ দিত ওখানে মানে বোট সহ মারা গেছে, আমি অতটুকু শুনছি 14 সালে। তখন 15 সালে শিখেছি, 15 সালের কথা না, 15 সালে জানার ফেব্রুয়ারি থেকে শুরু মোকাদ্দেস। আর আমার মানে আমার ছবি দেখে মানে ওই আনোয়ার একটা বঞ্চিত নাম হয়েছে রিফা, রিফাকে বলছে ছেলেটা কালো হইলো অনেক মানে সুন্দর আছে, ওই ছেলেটার সাথে কয়েকটা তো আমাদের পাশে থাকে, রিফা বলতেছে। তো ওই মোকাদ্দেস বলতেছে ছেলেটার সাথে প্রেম করতে হবে, কত বিয়ে করে না, তুই তো বিয়ে করছিস তো সবাই প্রেম করবে, করবে না কেন? তো ওই কয় মানে আমার নাম আছে ওখানে, মনে হয় ওই রিফা বলছে মনে হয় আমার মার মোবাইলে আছে। তো মোকাদ্দেস যায় বলতেছে যে ফুফু এই ছেলেটার নাম্বার আছে, ক আছে আকরাম, তখন আমার কল দিল, দিয়ে আন্টি বলে আকরাম কেমন আছে বলো, আপনি কেমন আছেন বলো, তো তোমার সাথে একটা মেয়ে কথা বলতেছে, নাকি মেয়েটা কে? আমার 22। তো দেন তো আপনি কেমন আছেন, ভালো আছেন, কি করছেন, ইজ্জিত কেমন কাটাইছেন বলো, এরকম কথা বললো। তারপরে ওই মেয়ে মোকাদ্দেস ওইখান থেকে আমার নাম্বারটা সেভ করে ফেলছে, মানে মুখাস্ত করে ফেলছে মোবাইল, ওর কিন্তু মোবাইল ছিল না। পরে আমিও এই ছুরি কাটায় বাড়ি দিকে আসলাম, মোকাদ্দেস মানে না না মোকাদ্দেস চাকরি করতে না, ওদের সাথে মোকাদ্দেস আসলো চাকরি করবে, আমার সাথে সম্পর্ক করবে, ওই নিয়ে তো মেন নিয়ে তোলো আমার সাথে সম্পর্ক করবে, আর দ্বিতীয় নিয়ে তোলো জামাইতে নাই চাকরি করবে, মেয়েটা বাবার কাছে দিয়েছে অতদূর। তো পরে এখানে আসলো 2 মাস দিল, কোরবান এসে গেল, কোরবানের বাড়ি মানে আমাকে এর ভিতরে কিছু বলেনি, আমি কিছু দেখতে শুনতো চলতে ফিরতে খাইতে দিল, এক রুম রুমটা অনেক বড় ছিল। তারপরে কোরবান এসে গেল, আমার বাড়িতে চলে গেল, পরও ফিরে আসলাম, আমি ফিরে আসলাম ছুটি কাটা আসার এক সপ্তাহ পরে আমাকে বলতেছে শুক্রবারে, আমাকে বলতেছে যে তোমার সাথে একটা কথা আছে। আমি কি কথা? আমি কি তোমার সাথে আমার একটা কথা আছে, কি কথা? বাসার পাশে 4টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম আরিফা, আমার নামের নাম মিলেছে, আমার নাম আরিফ, মেয়েটার নাম আরিফা, আমি মেয়েটার সাথে সম্পর্ক করবো। ওই মোকাদ্দেসকে বলতেছি যে তুমি ঠিক করে দিবে মেয়েটা, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, এরকম কথা বলছি। একদিন দুদিন বলতে বলতে এরকম মনে হয় 20 দিন মতো চলে গেছে, ও কিন্তু বলে না, বলে যে আমার কাছে বলে যে বলছি, ও কিন্তু বলে না। তো ওই একদিন আমাকে ডাকি নিয়ে বলতেছে শুক্রবারে যে তুমি যে কথাগুলো বলতেছো এগুলো ভুল, এগুলো হবে না। কেন হবে না? কেন কন্যা তুমি বলছো? কখন আমি বলছি? আমাকে মাগরিবের পরে সাঁদ নিয়ে ডাকি বলতেছে যে তুমি যে কথা বলতেছো এগুলো হবে না, আসলে তোমাকে আমি পছন্দ করছি, তোমাকে আমি ভালোবাসি, হ্যাঁ কখন থেকে তোমাকে না দেখে তোমার ছবি দেখে তখন থেকে, আর একটা মেয়েকে কিভাবে আমি বলি যে আকরাম তোমাকে ভালোবাসে, আমি তো পুরো মানে অবাক হয়ে গেছি। কি বলো, তোমার বিয়ে হয়েছে, তোমার মেয়ে আছে, তোমার জামাই আছে? না আমার জামাই নেই। ভালো, জামাই নেই, মেয়ে তো আছে, বিয়ে তো হয়েছে। আমি কিন্তু ওই মোকাদ্দেস আগে আমার অনেক বড়, হ্যাঁ আমি আফা বলে ডাকি, 4-5 মাস হয়ে গেছে আফা বলে ডাকি, আফার দিন তুই ঘুরে ডাকি, আফা ডাকি সবসময়। আমাকে ওই মানে লাস্ট ডিসিশন দিতেছে মাগরিবের পরে, একটু অন্ধকার হইলো সাদে, কালকে যদি আমার অফিসের সামনে 7:30, কালকে 7:30 আমার অফিসের সামনে যদি না পাই তাহলে বাসায় আইসিয়া আমি মানে কি করবো সেটা আমি নিজেও জানি না, 2 বার বলছে কথা।
ওকে,
তখন বলেই চলে গেছে মানে মুখটা কালো করে চলে গেছে। আমি সাদে অনেকক্ষণ বসে থাকি, চিন্তা করলাম কি করা যায়, আচ্ছা দেখ সময়টা আসুক 7:30 বাজুক, আমিও যাই দেখি কি হয়। তো পরে গেলাম, সময়টা আসলো আমার আর ঘুম নেই, আমার আর ঘুম নেই, কি বলবো কি বলবে। পরে গেলাম অফিস সামনে, গেলাম ও 7:30 বাড়িছে, আমিও গেলাম, আমাকে পাইও একবারে মানে আমাকে পাইছি না জানি আসমানের তারা পাইছি।
আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabko Bolibo, Recharge Yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabko Bolibo, Recharge Yourself.
আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য
কথা না বাড়িয়ে আমরা আরিফের কাছে আবারও ফিরছি। আরিফ, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
আমাকে পাইছে না জানি আসমান তার ভাই, অনেক খুশি, এতটা খুশি হয়েছি যে আমি মানে জীবনে বলতে পারবো না। যেমন মুখে হাসি, আমাকে এরকম হাত ধরে নিয়ে যায়। ওর জন্ম হয়েছে 90 সাল, আমার জন্ম হয়েছে 96। উনি আমার 6 বছর বড়, উনি মুখার্জি। পরে আমাকে বলতেছে এরকম এরকম এরকম। পরে আমি চিন্তা করলাম, আমি নাই যে আসছি, রাত্রে দেরি করছি, সারা চিন্তা করলাম যে আমি যদি বিয়ে করে নিই যদি কি হয়। আমি যদি বিয়ে করে মা বাবার কাছে এরকম বলি, অবশ্যই মেনে নিতে পারে। একটা মেয়ে আছে, তাদের গেছি, মেয়েটা তো বড় হয়নি, ছোট, এটা এটা আর কতটুকু খাবে? আমি যদি এটাকে বড় করে লাল ফেলে বিয়ে দিয়ে একটা ই কিছু করতে পারি, আল্লাহর কাছে আমি কিছু পাবো? আমার এটা মনে ছিল আমি আল্লাহর কাছে কিছু পাবো। তোমার এই কথা আমি আমার আম্মুকে শুনেছি। আমার আম্মু বলছে, বিয়ে করবি তোরা, বউরা বউ ফেলবি তোরা, তোদের ইচ্ছা বিয়ে করলে তোদের ইচ্ছা, আমার কিচ্ছা নেই, এরকম বলছে। আমি ঠিক আছে বল। পরে আমার ওই এক মামা থাকে বিদেশে, একদিন কল করছিল আমার খালার কাছে, নাম্বার চাইছে, আমি নাম্বার দিয়ে দিই। পরে কয়েকদিন থাকার পর কেমন ইয়ে, মানে আমি প্রতিদিন ওই অফিসের সামনে আসতাম, মুকাদ্দেসার, এটা মুকাদ্দেসার অফিস, এটা আমার অফিস, পাশাপাশি গেছি। 7:30 বাজে ওখানে আইতাম, পরে 7:30 বাজে বাসায় নিয়ে দিই, আমার তো 8:30 বাসায় দিই, আবার আসতাম, এরকম করে চলতেছিল। মনে হয় এক মাস থাকার পরে ও বলে যে এরকম থাকবো না, এরকম থাকবো, ও বাসা নেবো, ও বাসা নেবে। ও আগে আরো আগে চাকরি করেছে, এখানে জামাই সহ ছিল, তুই না আমি পারবো না, ও বাসা নিবে আমার সহ, মানে জামাইবো একসাথে থাকবে। আমি তো না এরকম মানুষের পিঠ দিয়ে মারবে, খারাপ, এগুলো হবে না, সরম লাগে। আমি এরকম বলছি, বলে যে না আমি যেখানে আছি সেখানে কোনো ইয়ে নেই, কেউ কিছু করতে পারবে। আচ্ছা ভালো, আমি নিয়ে নিই, নিলে বলতে পরে আমি একটা ফোন কিনছিলাম, ফোনটা হারিয়ে গেছে ওই ওদের বাসায়, আনোয়ারদের বাসায়। তারপরে আনোয়ারকে বললাম যে, আনোয়ার মাকে বললাম, আনোয়ারকে বললাম আমার ফোনটা কে নিল। তারপরে ঝগড়া রাখতে গেলে ওখান থেকে আনোয়ারদের বাসা থেকে বাইরে গেছে, তোদের কাছে থাকতে নিল। পরে কালাম নামের আমার এক বন্ধু ছিল অফিসের, ওই আমাদের এক ডিপার্টমেন্টে কাজ করে, সেখানে কালামের কাছে, কালামের বাসায় আমি গেলাম 28 তারিখ, ওখানে মানে 25 তারিখ মজা চলে নিয়ে গেছে, আমি 25 তারিখে বাইরে গেছি, আর আসমি না। 25 তারিখ বাইরে গেছি, টাকাও দেবো না, আসবো না, মানে মোবাইল 10,000 টাকা দিয়ে কিনছে, আমার অনেক কষ্ট লাগে। 25 দিন হয়েছে মত, ঘুমাইছি বাসা থেকে মোবাইল নিয়ে গেছিলাম, কে নিয়েছে ঘর লোকে জানে, কে জানে, ঝগড়া করে বাইরে গেছি, করে তোদের বাসায় আসুন। কালামার বাসায় গেলাম, কালামার বাসায় থাকতেছি এখন, মুকাদ্দেসা কান্না করতেছে, মুকাদ্দেসার কথা হইলো, আমি যেখানে গেছি ওখানেই যেতে হবে, আর না হয় একসাথে বাসালেই থাকতে হবে। আমি ফোন কিনে দিয়েছি ওকে, ওর টাকা দিয়ে ওকে নিয়েছি, আমার টাকা দিয়ে কিনেছি। তো আমি কই না এরকম কি হবে নাকি। তো পরে আমি একদিন আসলাম, যেদিন গেছি তারপর দিন আবার আসছি। আমি আসার পর ওই আনোয়ার রাম্মু, ওই মুকাদ্দেসা, তারপরে মুকাদ্দেসার ফুফাতো বোন, তিনোটা দিয়ে আমাকে ধরে 1 ঘন্টা করে কাঁদছে। আমি কেন চলে গেলাম, বেডিটা, ওই বেডিটা আমাকে অনেক ভালো জানছে, তারপর ওইখান দিয়ে ওই মুকাদ্দেসা আমার গার্লফ্রেন্ড, ওটা আমার শালি, মানে সবাই সবাই মোটামুটি জেনে গেছে। তারপরে কান্না টান্না করলো, আমি এগুলো হলো বুয়া কান্না, বুয়া কান্না, ওই কাকে বললাম মুকাদ্দেসা, বললো বুয়া কান্না, আমার 10,000 টাকার মোবাইল চলে গেছে, আমার সুখের ফানি সহ্য করে তো আমি পারি না, আর এমনি আজকে আমি চলে গেছি কি দরদ, কালকে গেছি আজকে আইসি, আর আমার আমাদের কান্দে কি দরদ, আমাদের 10,000 টাকার মোবাইল গেছে আমার দরদ। তা আমাকে আবার মানে জিজ্ঞেস করা হলো, তুমি চলে আসো চলে আসো, না আর যাবো না, আমার মোবাইল দিতে হবে। ওদের কথা বললাম মোবাইল দিব না, ধর আমি আসবো। কালামকে বলতেছি যে কালাম, মানে ওই দিন 18 তারিখ ছিল, যে মানে একটা ডাবল রুম নিল, কালামের একটা ফুফু আছে আলাদা রুমে থাকে, আর আমি কালাম, আমি একটা বাহার নামের ছেলে ছিল, আর একটা সাবুদ্দিন নামের ছেলে ছিল, আর একটা মুরব্বী টাইপের ছিল, ওকে কাকু বলে ডাকতাম মিলন। তো একদিন সবাইকে বলছি যে আমি আমার গার্লফ্রেন্ডকে এখানে মানে আমরা বন্ধির লাগে 1 মাস রাখতেছি, সবাই মিলে বলে 1 মাস শুধু, তারপর আমি আলাদা ব্যবস্থা করি। কথা ঠিক আছে বলো, তো এরকম বলছি, মানে মোকাদ্দেসা বললাম ঠিক আছে, আমাদের বাসায় একটা খালি বাসা আছে, ওখানে একটা ফুফু আছে, ওর বাসায় সব থাকবা তুমি 1 মাস, তারপরে অন্য আর অন্য সিনে দ্বারা পড়া হবে।
এই 1 মাস আপনাদের চিন্তা কি ছিল?
আমি ওকে ওই বাসায় রাখবো 1 মাস।
চিন্তা কি এই সময়টাতে কেন রাখবেন?
মানে ও অনেক জিজ্ঞেস করতেছে আমাকে, ওখানে ওরে ওখান থেকে নিয়ে আসার জন্য।
আচ্ছা,
ও আমার সাথে থাকবে ন বাসা নিয়ে একসাথে থাকবে।
ওকে,
আমি তোমার বাড়ি আছে, তোমার বাড়ির সাথে থাকো। ওর কথা হলে না আমার বাড়ির কাছে থাকবো বলছি, থাকার আগে বলে 4,000 টাকা দিই।
ওকে,
ওর আফন ভাই থাকার আগে বলছে 4,000 টাকা দিই।
আচ্ছা,
আমি তোমার আফন ভাই 4,000 টাকা দিচ্ছি, আমি তোমার কিচ্ছু না, তুমি আমার টাকা না দিয়ে কিভাবে থাকবে, না তুমি চাইবে না আমি জানি। তো ভালো, আমি ওকে বললাম যে আমাদের ওই ফুফু আছে একটা, ওখানে ফুফু একা থাকে, তুমি ফুফুর সাথে থাকবে 1 মাস, তারপর অন্য চিন্তা ধরা পরে অন্য কোথাও বাসা ঠিক করে দিচ্ছি। তো নিয়ে এসলাম ওকে, ওকে তো একবার বলছি, আর ও তো খুশি, ও অনেক খুশি। ঠিক আছে, 26 তারিখ ছিল, 26 তারিখে চলে আসছে। তারপর আমি খাওয়ার টাকা টাকা দিয়ে দিয়েছি, আমার টাকা ও টাকা একসাথে আমি দিয়ে দিয়েছি, আমি বেতন পাই 11,000-12,000, বাড়ি টাকা দিয়ে 2,000-3,000, এর বেশি দিন কয়ে আমার বেতন 9,000-10,000 এরকম বলি, কিন্তু আমি 11,000-12,000 বেতন। তো কালামকে বলি, কালাম কেউ যাতে কিছু না জানে, হ্যাঁ আমি জাস্ট 1 মাসের জন্য নিয়েছি, মানুষ সম্মান সবাই আছে, হ্যাঁ ভালো মন্দ সবাই আছে, আমি 1 সপ্তাহ ডে করি, 1 সপ্তাহ ম্যাচ করি, এখানে যদি খারাপ কিছু করে তোরা দেয় আমি কিছু জানি না, হ্যাঁ এরকম বলবি, কেউ খারাপ কিছু বলবি না, কেউ খারাপ কিছু দেখবি না, এক মাসের জন্য আনছি, সেই জন্য কালাম কালাম আমার সাথে থাকি আর ওরা অনেক কিছু বলে বলছে। তো ওই সাবুদ্দিন যে ছেলেটা ওটা অন্য একটা ইয়েটা আছে, মানে খারাপ দিকে, এমনি ভালো কথা বলে, হ্যাঁ কিন্তু ওই লোকটা চলে গেলে ওই জায়গায় খারাপ কথা বলে, এরকম টাইপের ছিল। তো এখানে আমার আন্টি একদিন ফোন দিল যে তোর জন্য একটা মেয়ে দেখছি, তানিয়া মেয়েটা দেখছি। আমি একদিন তানিয়াকে দেখতে গেলাম, এদিকে তানিয়াকে দেখতে গেছি, এদিকে ওই ছেলেটা বলে দিয়েছে যে ও গার্লফ্রেন্ড একটা নিয়ে আজকে ঘুরতে গেছে, আসি আর কালকে আমার কথা বলেন, এরকম এক সপ্তাহ মানে আমার সাথে ঝগড়া। আমি তো একটা মেয়ে দেখতে গেছি, আমি তো আর বিয়ে করতে যাইনি, তারপর আমি ওখান থেকে আসলাম, বাবার সাথে আমি অন্যরকম দেখতেছি, আমার সাথে কথা বলে না, প্রতিদিন ঝগড়া, প্রতিদিনও ঝগড়া, ফোন করলে ঝগড়া, ফোন করলে এখনো ওয়েটিং ফোন। ওই ছেলে ওই সাবুদ্দিন ছেলের সাথে কথা বলে ফোন, আমি ফোনে একদিন নাম্বার পাইছি, ফোন ব্যাংকে ফেলাইছি। তারপর আমার একটা সন্দেহ হলো, কাকুর একটা বাতি যাইতেছে, বাতি যায়। তো আমি বলছি কাকু আপনি মানে এতগুলো ছেলে একটা রুমে দুটা মেয়ে, ওইটা আপনাদের আত্মীয় লাগে, এটা তো আর আত্মীয় না, তাহলে এতগুলো ছেলের ভিতরে মেয়েটা কিভাবে থাকবে? মেয়েটার মাঝে মাঝে অন্য থাকে না, ঘুমাইতেছে, ঘুমাইলে মানুষের অন্য থাকে না, জানান তো একটা ছেলে ভাত খেতে আসবে। ভালো কাকু বললো যে ওই দিন রাতে যদি দুজনকে রশিদ দিয়ে বাঁধে ফিরে যান তুই মজা বুঝবি। আমার দিকে তাকে বললো, অন্যদিকে তাকে বুঝলো, আমি তখন কথাটা মাথায় নিই, কিছুক্ষণ পরে মাথায় এসছি কাকু কাকে কাকে ধরে দিবেন দিয়ে ফিরতে গেছি রশিদে বাঁধে দুজন, আমার মাথায় ঢুকলো যে ওই সাবুদ্দিনের সাথে নিশ্চয় কিছু হয়েছে। আমি খুঁজতেছি খুঁজতেছি, কেউ আমার কিছু বলে না, ওই সাবুদ্দিন আর বাহার দুজনে স্বাস্থ্যভাবে মানতে পারে, দুজনে ফিরে ফিরে লাগছে, যখন ফিরে ফিরে করে বাহার চলে গেছে, সাবুদ্দিন চলে গেছে, বাহার আমার বলছে রাখেন ভাই তোমাকে একটা কথা বলবো, যে কথাটা বললে তুমি ভাই ঠিক থাকে ফেরো আগে বল। সেদিন আছে সাবুদ্দিন মোকাদ্দেশালে ঘুমাইছে, কাকু দেখছি কাকু দেখছি ভাই, বিশেষ করে মাথা একশো একশো গরম, আমি দৌড়ে বাসায় গেলাম, ওকে কিন্তু ওই বাসা থেকে বাসা শেষ করেছি, ওকে ডাকিলাম, ডাকিয়ে এনে কই এখানে যে মিথ্যা কথা একটা বলবে তা আমি জিব্বা ছিঁড়ে গেলাম, আমি সে কার সাথে আজকে কতক্ষণ ছিল, আমার কাছে এই কথাগুলো আসে না কেন, কয় রকম এরকম ব্যাপার, তো মানে আমাকে খারাপ বলবে, আমাকে এই বলবে সে বলবে। স্যার আমি আর মাথায় কিছু নিল, আমি এরপর ভালো বলি সারে দিয়েছি, ছেলেটা সিন্ডিপ ব্যাঙ্কে বলেছি মাত্রা চাইছে আমার কাছে, আমি ক্ষমা করেছি যা ভালো, আমি বাসায় ছেড়ে দিয়ে চলে গেলাম। এরপরে আমাকে বললো যে আমাকে যাতে এতই ভালো জানো তো রুম নাও, কালকের মধ্যে যদি রুম নাও তাহলে আমি অন্য কিছু চিন্তাধারা করবো। তা আচ্ছা ভালো, বন্ধু একটা ছিল, বন্ধুর বললাম যে ইসমাইল একটা রুম চা তোর বাবের নিয়ে দিয়েছি, ইসমাইল ইসমাইলের ফাঁসের রুম দেখলো, বলে যে আমার বন্ধু বিয়ে করছে নিয়ে একটা আছে ভালো,
ছাড়াই ভাবি
তোমার জন্মদিনের কার্ড আর ছবি দেওয়া লাগবে, ভালো তার বিয়ের কার্ড কনা, তো ভালো ছবি দিলাম, জন্মদিনের কার্ড দিলাম, ওখানে বাসাইলাম, এখন থাকা শুরু করছি, দুইজনে থাকা শুরু করেছি, প্রায় এক মাস থাকছি এখানে থাকতে থাকতে। আমার কিন্তু মাঝে মাঝে যখন আমি একা থাকি তখন মাথায় আমার কাজ করো যে আমি কি করতেছি, যে কাজটা করতেছি সেটা ভালো না, আমার নানা একজন ভালো মানুষ, আমার দাদা একজন ভালো মানুষ, আমার বাবা একজন ভালো, আমি কি করে এই কাজটা করতে পারি, মাথায় খেলতেছে না, এটা আমার হচ্ছে না, না এটা আমার অনেক বড় অপরাধ ছিল। তো আমি রুমটা ছাড়ে দিই, রুমটা ছাড়ে দিই,
মানে ওই সময়টাতে আপনি মেয়েটার সঙ্গে একটা অনৈতিক সম্পর্কে ছিলেন,
হ্যাঁ অনৈতিক মানে খারাপ সম্পর্কে ছিলাম, আমি রুমটা ছেড়ে দিই, মেয়েটাকে আলাদা এক জায়গায় দিয়ে দিয়েছি, আমি আলাদা এক জায়গায় বেসলা চলে দিয়েছি। কি একদিন কয়েকদিন পরে মেয়েটার কি জানি স্বামী এসেছিল, আবার কব না বাসা নিতে হবে, এক মাস বাইরে থাকছি, এক মাস রুমে থাকছি, এক মাস বাইরে থাকছি, এই আবার এক মাস সামনে এক তারিখ আবার রুম নিতে হয়েছে আমার জোর করে, ওই বাসায় ওই বিল্ডিং এ ওই কলোনিতে রুম নিতে হবে
জোর করে। মানে কি
মানে আমারও বলছে যে রুম নিতে হবে, কেন আমারে আমি যে এলাকায় থাকি কয় এলাকায় আমাকে মানে একটা লোক আমাকে হুমকি দিয়েছে যে আমাকে মানে কয়েকজন লোক আমাকে নিয়ে যাবে দর্শন করার জন্য, আমি এটার কারণ তো কারণ ওই বাড়িতে আমার একটা ছোট বোন চাকরি করেছিল কয়েকদিন, ওই বোনটার টাকা দিচ্ছে না যে আমি ওখানে যাই কিছু খারাপ খারাপ কথা বলছি মানে গালিগালাজ করছি,
এটাতে রুম নিলে সুবিধা কি,
ওই এলাকা ছেড়ে ও আমার কাছে চলে আসবে,
ওকে
ওই এলাকাতে ও সব আছে, ওর ফুফু ভাই সব ওই এলাকায় আছে,
যাই হোক তারপর কি হলো,
তারপর ও আবার আমার কাছে চলে আসছে, বাসায় থাকতেছি এক মাস দুই মাস তিন মাস, এখানে আমার মামা ভিসা দিল, আমি পাসপোর্ট করলাম, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত, ওরও জিজ্ঞেস করছি সব কিছু, আমি বাইরে যাবো তোমার মানে মত কি,
মেয়েটাকে কি আপনি ভালোবাসতেন,
আমি কিন্তু ভালোবাসতাম, আমি তো চাইছি আমি ডাইরি ওকে আমি জীবনের লাইফ করে নিই,
ওকে ঠিক আছে বল,
ও আমি যখন ছিলাম মনে হয় ও ওটা চাইছে, কিন্তু পরে কি হয়েছে সেটা আর আমি জানি,
ওকে বল,
পরে আমার মা ভিসা দিল, পাসপোর্ট টাসপোর্ট কমপ্লিট আমার সব কিছু হয়ে গেছে, মেডিকেল টেডিকেল এসে আমার টিকিট হয়ে গেছে, ডিসেম্বর মাসের ১৬ সালে ডিসেম্বরের ১৮ তারিখ আমার ফ্লাইট, ওর থেকে আমার সব কিছু বুঝে, আমি বাইরে যাবো তোমার কি সিদ্ধান্ত, খুব ভালো বাইরে যাও, আমি তোমার সিদ্ধান্ত কি চলে যাবে না বিয়ে করবে না কি করবে, তোমার জন্য সারাদিন অপেক্ষা করতে রাজি ভালো, এরপর ওকে এক জায়গায় বেসালে দিয়ে ভালো বুঝাইতে দিয়ে দিয়ে গেলাম ভালো করে, যাইতে আবার একদিন আমার বলছে যে আমার টাকা লাগবে, এরকম টাকা দাও, তা আমি আবার বাড়ি থেকে যেদিন বিদায় নিয়ে আসতেছি 18 তারিখ আমার ফ্লাইট, আমি 16 তারিখ বাইরেছি বাড়ি থেকে, 16 তারিখ বাইরেছি। আমি অনেক আমার ফুফু খালা মামা নাই অনেক গেছে, আমাকে অনেক টাকা দিয়েছে, আমি 1টা টাকা রাখিনি, আমার ফকর বডি গেছে সবগুলো টাকা ফকর থেকে বাইরে আমার মুখ করে আমার আমারও দিয়েছি গণে দিয়েছি। আমার যদি বলছে আম্মু ওই টাকাগুলো রাখেন, এ কথা বলে সালাম করে সবাই থেকে বিদায় নিই। আমি গাড়ি দৌড়ি চলে এসে আমার মামা আসে, ছোট ভাই এসে বড় ভাই এসে, এরপর 18 তারিখ আমার ফ্লাইট, আমি নিউ মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেট ওখানে বোর্ডিং উঠছি। তারপর ও আমার ফোন দিছি, আমার কিছু ব্যাংকে টাকা ছিল, আমার অফিস থেকে রিজিন দিছি 24,000 টাকা আমার ব্যাংকে জমা হয়েছিল। তো ওই বুথ ব্যাংকগুলো নিউ মার্কেট ছিল না, ওগুলো ছিল ফ্রি বুথ। আমি ফ্রি বুথ আসতে আসতে আইসি এরকম কল দিছি যে আমি ফ্রি বুথ আসি, 24,000 টাকা উঠেছি, ঠিক আছে আমার সাথে দেখা করেছি, ওর সাথে দেখা করে ঠিক আছে ভালো খোলাবাস থাকিও, আজকে রাতে 7টা আমার ফ্লাইট, সকাল 10টা 7টা আমার এয়ারপোর্ট ঢুকতে হবে। তো 7টায় আমি মামার সহ সবাই সহ এয়ারপোর্ট ঢুকলাম, ওকে ও বলছে যাইবে, আমি কে না 7টা বার তোমার যাওয়া লাগবে না, এরকম বল দিয়ে গেলাম। ভালো আমার ফোন আমি নিয়ে গেলাম, আমি ফোনটাকে জানি ফোন নিয়ে গেলাম সিম টিম সব, পরে আমাকে এয়ারপোর্ট দিয়ে আসলো, পরে আমি চলে গেলাম বাড়ি, বাইরে চলে গেলাম। আমার মামা এসে নিয়ে গেলো, ওখানে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু কমপ্লিট করি, মানে লাইসেন্স যাকে আরবিতে বলে ফাতাকা সব কিছু করা হয়েছে, ফাতাকার দাম হলো আপনার লাইসেন্স আর কি 81,000 টাকা দিয়ে করতে হবে ওখানে গেলে,
ওকে
বাংলার 81,000 আর ওখানে 300 টাকা মানে 300 টাকা ওখানে বাংলার 4,000
জি।
তারপরে আমি সবকিছু ঠিক 2 বছর মেয়াদ, ওই ফাতাকার মেয়াদ 2 বছর, 2 বছর পরে আবার 81,000 টাকা দিয়ে করতে হবে। তো থাকতেছি প্রায় 2-3 দিন পরে ফোন দিয়েছি যে আমি আসছি, ভালো আছি, তুমি কেমন, মানে এগুলো জিজ্ঞেস হওয়া ভালো খুশি। তো ওই টাকা কম ছিল, মানে টাকা পয়সা তো চিনি না, ওমানের ওমান গেছি, ওমানের টাকা চিনি না, তখন টাকা পয়সা নাই কে দিবি, মামা একটা নিচ্ছে উনি তো মানে দোকানের ঘরে নাস্তা খাবা উনি টাকা দেয়, চা খাওয়ালে উনি টাকা দেয়, তা আমার আর দেওয়া লাগে না। তারপর আমি কি বললাম, 1 মাস হয়ে গেল, 2 মাস উনি কান্না, ও কান্না করতেছে, ও কান্না করতেছে, চলে আসার জন্য কান্না করতেছে, কান্না করতেছে। পরে আমি ওখান থেকে গেলাম, আমরা দুজন গেলাম এসে, দুজনে অনেক ওখানে কষ্ট দেখিয়ে কত দুজন ফালাই যাবো এখান থেকে, ফালাই যাবো মনে করে আমার খালতে ভাই আছে দুইটা, মামা আছে একটা, আর ওরও মামা টামা আছে, চলে যান ওখান থেকে দুজন একসাথে বাইরে এসে জামুগা। তারপর এক বাসায় এসে মানে হঠাৎ করে মানে ইয়ে দিয়ে ফেলছে, যাকে বলে যে হত্তাম, যে মানে যে লোকগুলা বিশ্বাস ছাড়া চুরি করে করে কাজ করতেছে ওই লোকগুলো ধরে ধরে বাংলাদেশ ছাড়াই দিচ্ছে। আমরা তো তখন চুরি করে ওখান থেকে ফলাইছি, এখন তো আমাদেরকে ধরলেও ফাটাই দিবে। তো এক বাসায় 7 দিন আসলাম ওখান থেকে থাইকা, পরে গেলাম ওই আদ্রুপ, ওই আমালাও জেলে ছিল আদ্রুপ তার নাম, এখন উনি কি করছে রাত্রে দুপুর 2টা বাজে খাই শুয়েছি, আমি ওই ও তো আমার সাথে ফোন করলে কান্নাকাটি কান্নাকাটি চলে আসো চলে আসো ভালো লাগে না, আমি তো আমি তো 50,000 টাকা দেয় না, 50,000 টাকা দেয় না, তুমি 20,000 টাকা দিও আমি 30,000 টাকা, 50,000 টাকা শোধ। আমিও পাগল মতন কি বললাম, আদ্রুপ 2টা বাজে ভাত খাই ঘুমালো, আমি 2টা বাজে ভাত খাই রাস্তায় বেরিয়েলাম, রাস্তা বেরিলাম রাস্তায় পুলিশ আমার ধরলো, রাস্তায় যাইতে পারো না পাতাকা দিকে, পাতাকা দেখা দিলে সাইডে পাতাকা না দেখে গেলে থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে গেছে, নিয়ে বললো তোর আরবাফের নাম কি বলো, তাই আমি বললাম আরবাফের নাম জানি না, আবার বলছি কি নাম, কয়েক একবার নাম জানি, আরবাফের নাম আহমদ আলী, যে তোর মালিকের নাম আহমদ আলী। তো নাম দিচ্ছে নাম্বার বাড়ি দিয়ে ফোন দিয়েছে, ফোন দিয়ে এখানে মানে ওরা আসতে বলছে এসে গেছে, আর 20 মিনিটের ভিতরে এসে গেছে, এসে আমার নিয়ে গেলো, একটা বাঙালি গেছে দশ সমস্যা কি কর, আমি এরকম এরকম আমাকে আসছে যে আনছি আমার দিল করা টাকা পয়সা এরকম কথা এরকম লিখেছে। তো ওই আমাকে বলছে যে আচ্ছা তোরা 3 দিন সময় দিছি, ওমান না বলছে যে তোর 3 দিন সময় দিছি, 3 দিন ভাবে দেখ কি যাইলে ভালো হবে না থাকলে ভালো হবে। আমাকে তুই আর 3 দিনে তুই আর 1 ঘন্টারও সময় দিচ্ছি, ডাইরেক্ট 1 ঘন্টারও সময় দিচ্ছি, 1 ঘন্টা দিচ্ছি, তুই আর টিকিট দিলে ভালো হবে আমার থেকে, ওই সময় আমি ওই দিন বেতন পাইছি 100 টাকা, তা মানে যখন ফলাই ফলাইবার আগের দিন টাকা ফাইতে ফলাই গেছি, 115 রিয়াল ফাইছিলাম, 15 রিয়াল খরচ করেছি, 100 রিয়াল আছে। তো এবারে আচ্ছা ঠিক আছে তুই যাতে চলে যাবি, তোর মা দিল করে যে নিশে সেটা তোর মামু লাগে, হ্যাঁ আসুক, আসলে তুই যত টাকা দিছস 2 লাখ আমি বলছি 2,500 টাকা, তুই বলছে 1,200 রিয়াল, ঠিক আছে 1,200 রিয়াল তোরা আমি নিয়ে দেবো, তুই 3 দিন 2-3 দিন থাক, তুই যত চলে যাবি বাংলাদেশে, তুই 2-3 দিন থাক, তোরা আমি 1,200 রিয়াল তোর মানে তুই যত টাকা দিয়ে আসছ তত টাকা তোর দিয়ে আমি ফাটাই দেবো। এ কথা বলতেছে আমার আরবি আরবি বলতেছে, ও বাংলা দিয়ে বলছে, ইয়ে আমার বুঝে বলছে, আমি বলছি না আমি বলে লাগবে না আমি জামু, আমার তো এদিকে ওদিকে আমার মাথা ঘুরে গেছে। পরে কথা ঠিক আছে, পরে আমি টাকা দিয়েছি 100 টাকা দিয়েছি, 100 টাকা দিয়ে পরে আমার 35,000 টাকা দিয়েছে, 65,000 টাকা দিয়ে আমার টিকিট দিয়েছে, টিকিট দিয়েছে ওমান না যাই আমাকে ইয়ে তুলে দিয়েছে, বিমানে তুলে দিয়েছে, বিমানে 6টা বাজে বিমানে তুলে দিয়েছে, ওমান থেকে দুবাই, দুবাই 7:30 বাজে আসি, 7:30 বাজে দুবাই থেকে ডাইরেক্ট বাংলাদেশ এই চট্টগ্রাম এয়ারপোর্ট 10:30 আইসা ফিরে ওর আইসা 11:00 বাজে ওর ফোন দিলাম, আসারা কিন্তু ওর বলেছে হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে বিমানে উঠছি যখন তখন উড়ি ফোন দিয়েছি, আমি উঠতেছি মাঝে ওয়েট টাইম 6টা বাজে আমি বিমানে উঠছি, তখন আসলাম, যখন আমি এখানে আসি 10টা বাজে ফোন দিয়েছি, তখন কয়েকটা লোক আমার মানে দেখলো, দেখে ফোন দিল, যে মোকাদ্দসা এরকম এরকম, মানে ওই যে সাবুদ্দিন ওই সাবুদ্দিনের সাথে থাকতেছে একসাথে একসাথে, মানে আমি আমার সাথে যেরকম ছিল জামাইবে একসাথে, এখন আমি চলে যাওয়ার পর ওই সাবুদ্দিন সহ ওই মেয়ে দুইটাই মানে জামাই সহ এক পাশেই একসাথে থাকে জামাইবে। আমাকে একজন বললো আমি বিশ্বাস করলে পর আমি নিজের চোখে যাই একজন আমাকে বাসা নিয়ে গেছি এটা বাসায় কাগজ খবর দেখাই। আমি সেদিন আমাকে নিয়ে থাকছে ছয় মাস আট মাস, ও ফুফুদের বাসায় ছয় মাস, নিজের বাসায় প্রায় ছয় মাস, এক বছর মতো হয়ে গেছে, এক বছর আমাকে নিয়ে থাকলো আমার সাথে এক বছর, এখন আল্ট্রাসের সাথে থাকে, তাহলে কিভাবে হইতে পারে? পরে আমি গেলাম যে আমি অনেক ইয়ে করতেছি যে এখন আমার সাথে আর কথা বলে না, আমি যখন আসছি দেখা করছি একটু কথাবার্তা বলছে, তারপর দিন থেকে আর কথাবার্তা বলবো, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি কি করলাম, আমি সবকিছু সবকিছু টাকা পয়সা সবকিছু শেষ করে আমি ওর কাছে আসলাম, আর এখনো আমাকে চিনে না, বাসায় গেলে গালাগালি করে, ফুপুর বাসায় গেলে গালাগালি করে, আসতে না মানা করে দেয়, ফোন ফোন বিজি করে দিয়েছে, ওই ছেলেটার সাথে কথা বলে, ছেলেকে বলছে তুই যদি ফলা বলছ তোকে মারেই ফেলাম রে, ছেলে আমাকে বসে ছেলে কথা বলো না, আমি গেলে আমার কাছে মাপ টাকা ভাই আমি কথা বলি না। একদিন কি করছি, যত কথাবার্তা শুনে ছেলেটা ধরে নিয়েছি, কয়েকটা ছেলে মিলি ফিরপুর থেকে ধরে নিয়েছি, ধরে নিয়েছি বন্ধ ছিল ওখানে গোল দিবৃষ্টি করেছি, এক মার দিয়েছি, মার দিয়ে টাকা পয়সা মোবাইল নিয়ে ফেলেছি, কই আর যদি কথা বলছ তোর মাথায় রাখছে না আলাদাই করে ফেলাম, তুই আমরা ফিরিস পাই এরকম করে বন্ধু বান্ধব সবার ছেড়ে দিয়েছি, টাকা মোবাইল এখন ওই বন্ধু বান্ধব যারা ছিল ওরাই নিয়ে গেছে, আমি নিয়ে নিয়ে গেলো ওরা নিয়ে গেছে, ছেড়ে দিস ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে। এরপরে মেয়ে আমার কাছে কি রে ডাকাতির নাম দিচ্ছে, আগে ডাকাতির নাম দিচ্ছি, এখনো ডাকাতির কিছু ডাকাত নেই, যখন মাথা ফালার জন্য তোর দেখবি, তো এরকম শুরু হয়েছে। মেয়ের ভাই কিন্তু আমাকে ভালো জানে, যায় চা খাওয়া সিগারেট খাওয়া ভালো, কিন্তু মেয়ে ওই ওই ওদিকে ঘুরে গেছে, ছেলের দিকে ঘুরে গেছে, এখন আর আমার চিনে না, আমাকে আসার জন্য বলতেছে আমার টাকা দিবি, এখন আমার চিনে না ডাইরেক্ট আমাকে চিনে না, তুই কি আর তোর চিনে না। একদিন শুরু হলো সাড়ে পাঁচটায় রোজা রমজানে, তখন আমি অফিস সামনে গেলাম, কত মানুষ বাড়িছে হাজার হাজার মানুষ রাস্তায়, আমি যাই দিছি যে মানুষ রাস্তার মানে এই অফিসের সামনে থেকে আমাকে ছাড়া যেত না, জোতালে দাঁড়ায় গেছে, তো স্যান্ডেল দিয়ে ফিরে দেন বেয়া দাবা, মানে মানুষের সামনে আমাকে অপমান, তবু চিনি না, মানুষ আমাকে ধরছে মারা ধরছে, আমি ভাই পেয়ে যাবো তারা অনেকজনে বুঝে ছেড়ে দিছি, মানুষ কত মানুষের সামনে জোতালে আমাকে দাঁড়াইছে, আমাকে জোতালে ফিরবে। পরে আমি কিছুক্ষণের আগের মাথা বাইরে চলে গেছি, বাইরে যাই ওই ফোন খুলছি কল দিছি, আমি জানি এসে কল দিবি, আমি দিছি গাল আমি গাল দিছি তোর বোন ওমান থেকে আসার আগে আমার নিয়ে এসে তোর মরামার কসম কাছে, কার মরামার কসম, তুমি আমার সারা জীবন হয়ে থাকবে, আমি তোমার থাকবো সারা জীবন হয়ে, তুমি আমার মরামার কসম, তোর বোনে মরামার কসম দিয়ে আমাকে নিয়ে এসে ওমান থেকে আজকে তোর বোনে আমার ছেলে, তো তোর বোনেরও খাইছি আমি সারা, একবার মারেই ফেলাম আর জিগারি বিয়ে করে উড়িয়ে মারব, অনেক কি করলাম ভাই কান্নাকাটি করলাম, অনেক পুরো রমজান মাস সবর পর সাত দিন পর আসলাম ওখান থেকে, অনেক ইয়ে করলাম, কোনো তো কোনো কিছু হয়নি, আরো মাছ ধরে আরো মানে গালাগালি আরো ইয়ে, ছেলেরা একদিন দিলাম দই কয়েকজনে মিলি, আবার দিলাম বন্ধে তুলে নিয়ে এক মাস, মাছ দিয়ে পরে ছেড়ে দিছি ভালো হইলো। এরপরে ওই একজন আমাকে ইয়ে বলছে যে একটা ভালো কবিতা আছে ওখানে যা দেখবি মানে ঠিক হইতে পারে, কবিতা কাছে বলছি কবিতা আমার আমি বলার আগে আমারও বলছি এই সেই মানে একজনে এরকম এরকম করে রাখছে, তারা আমাকে বলছে যে এত টাকা দিতে হবে আমি এনে দেবো, আমি আমি কি এত টাকা নো, দশ হাজার সালে বিশ হাজার সালে আমি রাজি আছি, পরে আমাকে বলে এত টাকা লাগবে না, আমি কাজের আগে তুমি আমাকে শুধু সাড়ে তিন হাজার টাকা দাও, আর গুলো আর কাজের ফলে যা দাও তোমার ও দিছি, আমাকে তাবিজ কাজগুলো দিছি, দূর কিছু লাভ নেই কোনো কাজ নেই, খামা খাইগুলো দিয়ে আমাকে টাকাগুলো দিছে, উনি আমার স্টেশন দিছে টাকাগুলো দিবে, উনি টাকাগুলো দেয়নি। তারপরে আর একটা বাই খাইছি, উনি যাও আমি যাওয়ার পরে উনি হাজিরা দেয় দিন হাজিরা, যাওয়ার পরে উনি সব কিছু খুলি বললো আমাকে, আমি বললাম সব কিছু নাম ঠিকানা কল থেকে কি করে সব কিছু খুলি বললো, খুলি বলার পরে উনি আমাকে হওয়ার দিচ্ছিল তাবিজ না বিশ ছয়শো টাকা নিয়েছে, কোনো কাজে কিছু আসেনি। এরপর আমি আমি ভাবছি যে আমি মাইরে ফেলাম, হয়তো ছেলেকে মাইরে ফেলাম না মেয়েকে ফেলাম,
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরবো, চার মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এর আগে আপনাদেরকে বলতে চাই যে বহুল কাঙ্ক্ষিত সেই বইটি যাহা বলিব সত্য বলিবর একমাত্র বই, তো যাহা বলিব সত্য বলিবর এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে, আপনি চাইলে rockmoney.com এ যারা অনেক আগে অর্ডার দিয়েছিলেন তার একবার কনফার্ম করতে পারেন, এবং যদি সংগ্রহ করতে চান ফোন দেবেন 16297 এই নম্বরে, আমি আবারও বলছি 16297। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং এই বইটি পাওয়া যাচ্ছে বাংলা আর ইংরেজি, অর্থাৎ বাংলা 10টি গল্প আছে পাশাপাশি সেটার ইংরেজি অনুবাদ করা আছে, এবং বইটি যদি আপনি সংগ্রহ করতে চান মাত্র 200 টাকা আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই, নাম্বারটি হচ্ছে 16297। 7 অর্থাৎ 16297। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার পড়ে দেখা উচিত, কারণ যাহা বলিব সত্য বলিব এ যাবৎকালের সেরা 10টি গল্প নিয়ে, সবচেয়ে আলোচিত সমালোচিত 10টি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ।
আর একবার স্বাগত। 4 মিনিট পর আপনারা সরাসরি করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএমডি 9.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আমরা আরিফের কাছে আবারও ফিরছি। আরিফ, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
তারপর তো মারিয়ে ফেলাম, তারপর মারিয়ে ফেলাম কেছি আর অনেক বাজি। তো এক বন্ধু ছিল, বন্ধুর কাছে তোরও 5,000 টাকা দিব, পিস্তল আছে তুই আমার জন্য একটা পিস্তল আনিস, দুই একটা গাড়ি খরচ করবি, হয়তো মেয়ের না ছেলে ক তোর বলছে কি আমি কি তুই আন পিস্তল থাকলে যেদিকে আস 5,000 টাকা দিব, শুধু 1 ঘন্টা লাগে গেলে ভাড়া আন পিস্তল। তো আমাকে বলছে হ আমি একটা পিস্তল রেডি করছি, আমি তুই আন তোর লাগে আমি টাকা নিয়ে রেডি হয়েছি, আমি সামনে 5,000 টাকা দিব, তুই আমার 1 ঘন্টার জন্য আমার সাথেই থাকবি, না আলাদা হয়ে যায় পিস্তল কাম শেষ করে তো আমি দিয়ে দিব। অফিসিয়াল আনলো, অফিসিয়াল আনলে আমারে মানে 2 ঘন্টা ঘুরেলো ক টাকা দিই, আমি 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 টাকা ছাড়া পিস্তল দেবো না। অফিসিয়াল দেয় না, অফিসিয়াল যাবে না, ওর পিস্তল আছে, পিস্তল ইয়ে নেই, ওই যে কাটি নেই, এমনি কোথা থেকে পিস্তল একটা নিয়েছে কাটি নেই, এই জন্য আমাকে এমনি দেখাচ্ছে ক টাকা দিই, আসলে এই কাটি নেই, পরে আমার বোঝা যাবে আমি কেন হবে না। তো পরে আমার মনে মনে আমি রাত্রে চিন্তা করলাম যা আমি আর কেউ কিছু বলবো না, আমি ভালোবাসাতে করবো। ওখান থেকে আমি আদ্রব ভাই থেকে সেরে আসি একা একা, এখন বর্তমানে আদ্রব ভাই মাসে 50,000 এক মাসের ভিতরে 15 দিন কাজ করে, 15 দিন বাসে বসে বসে থাকে, বসে থাকে। কালকে আমার সাথে কথা হয়েছে, পরশু দিন আমার সাথে কথা হয়েছে, ইমুতে আমার সাথে কথা হয়েছে। তাহলে আমি আমি চলে আসলাম, কিভাবে নিয়ে আসলো আমাকে, আর আমি আজকে বাড়িতে আইসা এক বিমান থেকে নামে তার পর দিন বাড়িতে গেছি, বাড়িতে গেছি শুক্রবারে যাই শনিবার চলে এসি, থাকি না, ভালো লাগে না এখানে, এখানে আইসা মারামারি, ওইটার সাথে মারামারি, এটার সাথে মারামারি, যাইলে গালাগালি, রাস্তা রাস্তা গালাগালি, রাস্তা রাস্তা মারামারি। একদিন আর কি সকালবেলা কত মানুষ আছে, সকালবেলা সবাই অফিসে যাবে, রাস্তায় মানুষের নিয়ে এক ধাক্কা মারছে আমি মেয়েরা মোকাবিলা, ধাক্কা মারার পরে আমি হাসে দিয়ে উড়ে দিলাম যে মানুষ কিছু মনে না করে, হাসে দিয়ে উড়ে দিস। এর পরে বলছি দেখি ছেলেটারে বিয়ে করবো, তারপর আমি বিয়ে করে দুটারে মারি গেলাম একসঙ্গে। এবার আর কি করবো ভাই, আমি আর ইয়ের পরে মানে আমাকে একজনে অফিসে কয়েকজন আমাকে ভালো ইয়ে করছে যে মারে মারামারির দরকার নাই, মানে আমাকে অনেক বুঝেছে মারামারি করিস নি, একজন মানুষকে মারা দুনিয়ার সব মানুষকে মারার সমান। দু তিনজন ভালো মানুষ ছিল বন্ধু বান্ধব, মানে ওরা বড় আমাকে বুঝেছিল। তো পরে আমি নিজে নিজে ইয়ে করলাম, মানে শুনে আপনার করলাম তো ছেড়ে দেবো না রাখুন। তো পরে একদিন শুনতেছি ওই ওই মোকাদ্দেসার মামতোবাড়ির কাছে শুনতেছি, আনোয়ার মুজাহিদ সারিয়া এই তিনটার কাছে শুনতেছি বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে ভালো বিয়েটা করে ফেলতে পার যা, আমাকেও তো অফিস থেকে বলছিস যে তুই ভালো হয়ে যা, কয়েকটা লোকও বলছিস একটা সবাই বাইরে কি ভালো ভালো লিটার কোয়ালিটি কিউসি ওরা বলছে যে ভালো হয়ে যা, আকরাম ভালো হয়ে যা, সময় এখনো আছে, এগুলো ভালো না, এগুলো ছাড়ে দিই, ভালো একটা জগদ্দার, ভালো একটা জগদ্দার। সেরকম চিন্তা করলাম যা চট্টগ্রাম আর থাকবো না, চট্টগ্রাম ছেড়ে একবার যাবো, আমার মা বাবার টাকা পয়সা শেষ করি আমি রাস্তায় একা একা, বাড়িতে যাইতে বলে যাই নি, টাকা পয়সা অনেক শেষ করি, 3,00,000 টাকা শেষ করেছি বাপের 6 মাসের ভিতরে, 1 টাকা দিতে পারিনি, বাড়ি যেতে লজ্জা করে, বাড়ি যেতে বলে কিন্তু যাতে লজ্জা করে, সবাই হাসি মুখে বিদায় দিচ্ছে, এখন যাই কিভাবে দেখুন, এখন যে মামা নিছে ওই মা বলতেছে যে ও ইচ্ছা করে চলে গেছে, আমি কিন্তু ওই কথা গোপন রাখছি যে আমি ইচ্ছা করে আসি নাই, ওর সাথে ওইখানে গন্ডগোল হয়েছে, ও আমার মারছে ধরছে, এই জন্য আমি চলে এসেছি ওর সাথে মারামারি করি, ও আমার ক্যান্সেল করে দিয়েছে, আমি নিজের ইচ্ছা মতো ক্যান্সেল করে, এ কথা কেউ জানে না, আমার আব্বা আম্মু ভাই বোন সবাই জানে যে ওই মামার সাথে গন্ডগোল করে চলে এসেছে, কিন্তু আসলে না আমি শুধু ওই মেয়েটার কারণে চলে এসেছি, এটা হলো আমার ভুল অপরাধ, কি অপরাধ, আমি এখন এরকম আমি অসুস্থ, আমি কিন্তু অনেক ভালো সবার সামনে অনেক ভালো, কিন্তু আমি যখন একা থাকি তখন আমি খুব অসুস্থ, বন্ধু বান্ধব দিয়ে একদিন থাকলে আমি অনেক ভালো, অনেক খুশি মুখি হাসি মুখি, কিন্তু আমি অনেক ভালো, যখন কেউ থাকে না আমি অনেক অসুস্থ, কত অসুস্থ, মাঝে মাঝে মনে হয় হয়তো নিজে মরে যায়, না মনে হয় একজনকে মারা যায়, আবার মনে হয় না মরে যাওয়ার তো লাভ নেই, মরে যাওয়া লাভ নেই, মরে যাওয়া লাভ কি, আমি মরে যাবো ওই মেয়ে শুয়ে খাবে, এরকম মাঝে মাঝে মনে হয়। তো পরে অনেকজন আমাকে বুঝাইলো, পরে আমার আম্মা এগুলো কিন্তু শুনে গেছে, সবগুলো শুনে গেছে, পরে কেমনি কেমনি শুনিবার পরে আমার একদিন বুঝেছিল, বোঝার পরে পরে কান্নাকানা করেছিল যে এই মেয়ের বিয়ে করলে মা ডাকিস না। পরে আমি এগুলো অনেক মানে ইয়ে করি, এখন আমার মাথার থেকে অনেক কিছু চলে গেছে। আমি ওখান থেকে চলে এসেছি যে কারণে যা আমি সব দেখার আমার থাকি না, মাঝে মাঝে দরকার পড়ে আসি আমি ফিজনে দেখি আমার অফিস অফিস পাশাপাশি আমার থেকে ভালো লাগে অনেক অনেক খারাপ লাগে। আর আমি চলে এসেছি যা আমাদের সব কিছু শেষ, মা বাপের একটা লাইফ আমার একটা জীবনের লাইফ এটাই ছিল আমার শেষ। নিজের ইচ্ছা মতো গেলাম, নিজের ইচ্ছা মতো ক্যান্সেল হয়ে নিজের ইচ্ছা মতো চলে এসেছিলাম, একটা বার দিতে পারলাম না শেষ, আর কিছু করবো না। এখন সুন্দর একটা জীবন টোকাই, কোন দিকে যাবো কোন দিকে যাবো টোকাই, ছোট ভাই একটা ঢাকা ছিল ফোন দিয়েছি যে আমি চট্টগ্রাম ছেড়ে যাই মানে চলে গেছে, তো বলে এখানে একটা চাকরি আছে আমরা আমি এসে গেছি এখানে মানে থাকতেছি, এখন একটা জায়গায় চাকরি করার কথা এখানে শুরু করে এনে করবো। তো এটা হলো বেশি অপরাধ যে আমি অনেক মানে আমার এই এখানে আসে যখন বসছি আমাকে নিজেকে মানে অনেক অপরাধী মনে হয়, কত বড় অপরাধী সেটা আমি নিজে বলতে পারি, কত বড় অপরাধী সেটা আমি নিজেও বলতে পারি না। কেন মানুষের কাছে তাহলে কিছু বলতে হয় না, রাস্তাঘাটে কিছু বলতে হয় না, নিজে যখন একা থাকি তখন তো মানে আমাকে নিজে মনে হয় আমি নিজে গুলি করি যে আমি এত বড় শত্রু, আমার আমার শত্রু আমি, আমার শত্রু কেউ না, এটাই আমার মনে হচ্ছে আমার শত্রু আমি। আমি একটা মেয়ের কথা ধরি কেন আমি এত টাকা শেষ করে মানে খামা কথা ধরে এসলাম, ওই ওই ভাই ওই আব্দুর ভাই আমাকে এতবার নিষেধ করেছে, ভাই তুই এসব কাম কোনো করিস না, যা করছিস ভালো হইবে, কিন্তু আমি তার কথা না ধরি খামা কথা ধরে এসলাম, 2-3 লাখ টাকা শেষ করলাম, কোনো লাভ হয়নি।
আমার
সিদ্ধান্ত ছিল আমি এখন করবো না, আরো এক বছর পরে আমি আমার মাকে অনুমতি নিয়েছি।
দেখুন এখানে আপনি আপনার ভুলগুলো স্বীকার করতে এসেছেন, অপরাধগুলো স্বীকার করতে এসেছেন, যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো আপনার স্বীকার করা উচিত। আপনি জানতেন যে কাজটি করা অন্যায়, সামাজিক ভাবে অন্যায় জানতেন, রাইট? তো জানার জায়গাটি থেকে আপনি যে ধরনের কাজ করেছেন সেটা থেকে ভদ্রমহিলা এখন যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আমার মনে হয় যে এক ধরনের আপনার শাস্তিই বলা চলে। আপনি তো মানসিক ভাবে সেই শাস্তিটা পেয়েছেন, তো আপনি জেনে শুনে 2 বছর মানুষের এক একদিন ভুল হতে পারে, 2 দিন ভুল হতে পারে, কিন্তু পরপর এত লম্বা একটা সময় আপনারা একই সঙ্গে থাকলেন, এক ধরনের একটা অনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে গেলেন, সেটার কি আদৌ কোনো প্রয়োজন ছিল?
সেটা আসলে ঘটনা চলেছে, আমি আমার কথা ছিল মানে আমি এক আমি আমার আমার থেকে অনুমতি নিয়েছি যে এক বছর পরে বিয়ে করবো।
কিন্তু আপনার মা তো ওইভাবে নিশ্চয়ই অনুমতি দেয়নি যে আপনারা একসঙ্গে থাকতে পারবেন
না
বিয়ে ছাড়া, আপনার মা তো এটা জানতো না।
না না এটা কিছু জানতো না, এটা কেউ জানতো না,
সেই সম্পর্কটা আপনি গেলেন
আমাদের কেউ জানতো না, কিন্তু মেয়ের মেয়ের বাপ ভাই ফুফু খালা মেয়ের সবাই জানে যে আমার সাথে থাকে, বিয়ে হয়েছে না না হয়েছে ওই মেয়ের ফুফু ভাই কেউ জিগে না কোনোদিন।
না আপনি বলতে চাচ্ছেন যে ওনার ফ্যামিলি সবাই এটা জেনে শুনে আপনাকে পারমিশনটা দিয়েছিল এরকম একটা অপরাধ করার?
ওনাদের ফ্যামিলি সবাই জানে বা আমি আমাকে ওনাদের বাড়িতে ওই মেয়েদের বাড়িতে নিয়ে গেছে, আমি 3 দিন থাকি হয়েছি ওদের কুতুব দিয়ে 3 দিন থাকিছি ওই মেয়েদের বাড়িতে।
মেয়েদের বাড়িতে থাকা মানে তো মেয়ের সঙ্গে একসঙ্গে থাকা না, মেয়েদের বাড়িতে আপনি গেলেন, আপনার আপনাকে এবং ওই যেই যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তাকে কি একই জায়গায় থাকতে দিয়ে?
একই জায়গায় থাকতে দেয়নি, তবে এখানে একটা কথা চিন্তা করতে হবে যে আমার মেয়ের সাথে একটা ছেলে আসবে, সেই ছেলেটা কি হতে পারে?
এক মিনিট, কি চিন্তা করতে হবে না হবে সেটা পরের বিষয়, কি হয়েছে ঘটনা সেদিকে আমরা যাই। প্রথম কথা হচ্ছে মেয়েটার সঙ্গে আপনি একই সাথে থেকেছেন, সংসারের সংসারের মতো করে করেছেন, কিন্তু আপনি সেখানে কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন না, এটা তো ঠিক, এবং এটা লম্বা সময় ধরে আপনি ছিলেন প্রায় 2 বছরের মতো।
ফুফুর বাসায় 11 মাস ছিলাম, আমার নিজের বাসায় 8 মাস,
2 বছর, আমি সেটাই বলছি প্রায় 2 বছরের মতো। তো এতদিন ধরে এই ভুলটা হয় কিভাবে? মানুষ ইনসিডেন্টলি হয়তো একবার এরকম একটা ভুল করে ফেলতে পারে, কিন্তু আপনি এত লম্বা সময় ধরে থেকেছেন, আপনি এই সময়টা
ও কিন্তু মানে আমার সাথে যে বলছে আমি 1 মাস থেকে,
আপনার এটা ভুল মনে করেন কিনা?
আমার এটা ভুল,
সেটাই আমি জিজ্ঞেস করছি আপনাকে,
আমার এটা ভুল। আমি 1 মাস থাকার পরে, 1 মাস আমি যখন আমি কয়েকদিন থাকছি তখন আর মাদার কাছে আমি কি করতেছি, অন্যায় করতেছি।
আপনি তারপর বিয়ে করে ফেলতে পারতেন, বিয়ে করেনি কেন?
আমার বাড়ির থেকে অনুমতি নেই, আমি শুধু বাড়ির থেকে অনুমতি পাইলি, আমার মানে আমার ওই যে বড় ভাই বিয়ে করেছে বাইরের ওই আমার বাবিকে নিয়ে একটু মানে জ্ঞান জান, এই জন্য আমি মানে কাছে ইয়ে করতে পারিনি। তো 1 বছর আমি সময় দিয়েছি আর আমি দূরে রাখতে চাইছি, 1 মাস থাকার পরে আমি বিবেক দিয়ে কাজ করি, ওকে আমি আলাদা করে দিয়েছি, ও জোর করে আবার এসে গেছে, এসে গেছে ও বলছে তোমার যেদিন ইচ্ছা 5 বছর পর হলে 5 বছর পরে, 10 বছর পরে 10 বছর পরে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার মানে
কেন আজকে আপনার এই জীবনের এত গোপন একটা বিষয় মানে অপ্রিয় সত্য সেটা আপনি আজকে লোক সমাজে লাখ লাখ মানুষের সামনে বললেন, কেন বললেন?
লাখ লাখ মানুষের সামনে বললাম এই কারণে, এই কারণে বললাম যে এরকম ওই এলাকায় শুধু আমি না অনেকে আছে, শুধু আমি না অনেকে আছে, ওই উগরে ওই চট্টগ্রাম লোক কোদের দিয়ে লোক অনেকে আছে, আমি শুনছি দেখছিও বাস্তবতা, তাদের কাছেও কিছু বলতেছে ভাই এগুলো বউ এগুলো কিচ্ছু না। আমি শুধু কষ্ট পেয়ে দিছি এই জায়গায় যে এত ভালোবাসলাম, আর আমাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছিল।
কষ্ট পাওয়ার আরেকটা জায়গা নিশ্চয়ই আছে,
এটা হলো একটা কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো আমার মা বাবা অনেক টাকা খরচ করে আমি বিদেশে আমাকে পাঠিয়েছিল, অনেক কষ্ট করে। আমাদের তেমন কিছু নেই,
একটা বিপদগামী সম্পর্কে জায়গা যাওয়ার, ও যেটা হয়েছে যে নৈতিক স্খলন যেটা সেটা তো আছেই, এছাড়া একটা বিপদগামী সম্পর্কের মধ্যে গিয়ে ওর একটা বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেছে, এবং ওর জায়গাটা থেকে বিষয়টা খুব ছোটখাটো মনে হতে পারে আপনাদের কাছে। আমাদের এই নগর জীবন থেকে চিন্তা করে আসলে ওর জীবনকে চিন্তা করাটা খুব মুশকিল, কিন্তু এটা ঠিক যে আমরা এই ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে এখন অহরহ জড়িয়ে পড়ছি, এবং পাশ্চাত্যে এই ধরনের সম্পর্কগুলোতে তেমন একটা কিছু মনে করা হয় না, কিন্তু আমাদের দেশে রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে বলেন বা সামাজিক জায়গা থেকে বলেন, এই ধরনের সম্পর্ক একটা বিপদগামী সম্পর্কের দিকে নিয়ে যায়। এবং শুধু এটাই না, ইন দ্য লং রান এই এই ধরনের সম্পর্কে যদি একটা মানে সামাজিক দায়বদ্ধতা বা একটা ধর্মীয় জায়গাটা থেকে যদি চিন্তা করে আমরা যদি এগুলো যদি অনৈতিকভাবে প্র্যাকটিস করতে থাকি, তাহলে যেটা হয় একটা সময় গিয়ে অনেকে বিয়ে করে ফেলেন এবং পরবর্তীতে বিবাহিত জীবনেও অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। সো আপনি বলেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মতো করে বলেছেন, এবং আপনি যেই কথাগুলো এখানে বলেছেন সেখানে আপনি বলার জায়গাটা থেকে বেশিরভাগ দোষ মেটারই দেখিয়েছেন, বলার ঢঙটা ওরকমই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি স্বীকার করেছেন যে না, এটা আপনার একটা ভুল, এটা আপনার একটা অপরাধ, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে বিদেশ থেকে থাকা অবস্থায়।
আমি বলছি সেটাই, আমি আসার কারণ ওটাই আমার ভুল, কিন্তু মেয়েটাকে ভালোবাসে আমার কি ভুল? আমি তো ওখান থেকে মেয়েকে টাকা দিচ্ছি।
মেয়েটাকে ভালোবেসে আপনার কোনো ভুল নাই,
মেয়েটাকে
আপনি ভালোবাসতেই পারেন, কিন্তু ভুলের জায়গাটা তো অন্য জায়গাটাতে। আপনি ভালোবেসে যে সম্পর্কটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেই সম্পর্কটা তো ভালোবাসার সম্পর্কের জায়গা থেকে চর্চা করা যায় না, এটা তো আপনি মানেন।
এটা আমার কথা হলো যে আমার অপরাধ কি?
আপনি অপরাধ খুঁজেন নাই?
না না, আমি ওরও বলতেছি যে আমার অপরাধ কি, আমি ওখানে গিয়ে অলরেডি কথা বলছি।
শুধু ও শাস্তি দেবার কে? এমন হতে পারে নিয়তি আপনাকে শাস্তি দিয়েছে, ও তো শাস্তি দেবার কেউ না, তাই না? শাস্তি দেবার বিষয়টা তো এমন হয়েছে যে নিয়তি আপনাকে হয়তো ভাবে শাস্তি দিয়েছে, কারণ একটা মানুষের সাথে আপনি সম্পর্কে জড়ালেন সেখানে একটা পবিত্রতম সম্পর্ক থাকা উচিত, সেই জায়গাটি থেকে আপনারা দুজন এমন একটা সম্পর্কে চলে গেছেন যেটা বৈবাহিক জীবনের সম্পর্ক, তো সেটা তো আপনি বিয়ে সাথে না করে আপনি ধরনের সম্পর্কে কেন যাবেন? এবং সেটাই তো এমন হতে পারে আপনার জন্য একটা বড় পেনাল্টি হয়ে আসছে, হতে পারে
সেইটা আমি রাজি ছিলাম না, তবে আমাকে অনেক ইয়ে করে বাধ্য করে তো হয়েছে।
না না না, এটা এটা এইটা আর একটা বড় ভুল, আপনি যদি এখন এই সেন্সের জায়গায় থাকেন তাহলে আপনি আরো বড় রকমের অপরাধী। রাজি ছিলেন না সেটা একবারের জন্য হতে পারে, রাজি ছিলেন না সেটা দুই বছরের জন্য সংসারের মতো জীবন হতে পারে না, অসম্ভব। এটা কি আপনি মানেন যে একজন মানুষ হঠাৎ করে ভুল করে ফেলছে রাস্তায় হোঁচট খেতে, সেটা ঠিক আছে, কিন্তু একটা মানুষ রেগুলারলি ওই জায়গায় গিয়ে হোঁচট খাচ্ছে এবং সে বলতেছে আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলছি, তাহলে এটা ভুল না অপরাধ? আপনি বলেন এটা ভুল না অপরাধ?
এটা অপরাধ,
এক্স্যাক্টলি, সেটাই আমার
প্রশ্ন। এটা অপরাধ।
মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব। এই ভাগে আপনাদেরকে বলতে চাই যে বহুল কাঙ্ক্ষিত সেই বইটি যাহা বলিব সত্য বলিবর একমাত্র বই, তো যাহা বলিব সত্য বলিবর এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে। আপনি চাইলে rockmail.com এ যারা অনেক আগে অর্ডার দিয়েছিলেন তার একবার কনফার্ম করতে পারেন, এবং যদি সংগ্রহ করতে চান ফোন দেবেন 16297 এই নম্বরে, আমি আবারও বলছি 16297। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং এই বইটি পাওয়া যাচ্ছে বাংলা আর ইংরেজি, অর্থাৎ বাংলা 10টি গল্প আছে পাশাপাশি সেটার ইংরেজি অনুবাদ করা আছে, এবং বইটি যদি আপনি সংগ্রহ করতে চান মাত্র 200 টাকায় আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই। নাম্বারটি হচ্ছে 16297, অর্থাৎ 16297। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার পড়ে দেখা উচিত, কারণ যাহা বলিব সত্য বলিব এ যাবৎকালের সেরা 10টি গল্প নিয়ে, সবচেয়ে আলোচিত সমালোচিত 10টি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo, Recharge Yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo, Recharge Yourself.
পাঁচ মিনিট পর ফিরে এসে আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য। আমরা অবশ্যই বলি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, মানুষ যখন ভুল করে তখন তার বিবেক ঘুমিয়ে থাকে, কোনো অবস্থাতেই আমরা যেন ভুলের দ্বার প্রান্তে না পৌঁছাই। প্রিয় শ্রোতা, এই অবস্থায় আজকে পুরো বিষয়টা নিয়ে কথা বলবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, আমরা তার শরণাপন্ন হব। ডক্টর তাজুল ইসলাম, একটা বিষয় আমাদের সোসাইটিতে ইদানিং সব স্তরে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, একটা অবাধ সম্পর্ক, একটা খোলামেলা সম্পর্ক এবং একটা অনৈতিক সম্পর্ক, এবং এই অনৈতিক সম্পর্কে এক ধরনের কি বলা যেতে পারে,
আগ্রহ, তুমুল আগ্রহ হয়তো মানুষের থাকে, সাময়িক একটা ভালো লাগা হয়তো বা থাকে, কিন্তু এটা ইন দ্য লং রান এটা আসলে সবকিছু বাদ দিয়ে আমরা যদি বলি ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা থেকেই এটা আসলে খুব ভালো রেজাল্ট দেয় কিনা। আমি স্পেশালি ফোকাস করতে চাই সংসার জীবনে, কারণ বিয়ের আগেই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া এবং বিয়ের পরে এসে সেই কাপলদের মধ্যে এটা নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা বা এই সম্পর্কের জায়গাটা থেকে কোনো ধরনের আত্মবিশ্বাস বা সন্দেহের তীর একে অন্যের উপর ছুড়ে দেয়া, সেটা নিয়ে সংসার জীবন কলুষিত হওয়া, বা মেন্টালি এক ধরনের যদি বলি যে পরিতৃপ্তি বোধ সেই জায়গাটি থেকে, আস্থার জায়গাটি থেকে কোনো ধরনের কোনো সমস্যা সাইকোলজির জায়গা থেকে যদি আপনি বলেন, বা আপনার জায়গা থেকে কি হয়ে বিষয়টা ব্যাখ্যা করার আছে।
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে যারা শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে অতিথি আরিফ, তার কাহিনীটার ভিতরে কিছুটা আমার হয়ে গেছে, একটু দিদার হয়ে গেছে বা পুরাটা ব্যাখ্যাটা মিলল না। যেমন সে একটা জিনিস লক্ষ্য করলেও যে এই ছেলেও কিন্তু মোটামুটি সকাল ছোটকাল থেকে একটু মানে বখাতে তাই করি বলা যাবে, যে সে লেখাপড়া করতে চায় না, সে থেকে খেলাধুলা করতো মুরব্বীদের কাছে মাইরও খাইছে জন্য এবং শেষ পর্যন্ত সে পড়াশোনা করে নাই। এটা অনেকটা কান্ডাগত বা আচরণ সমস্যাগ্রস্ত ছেলেই মনে হচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তার কান্ডাকারখানায় তাকে কোনো দোষ দেখা যাচ্ছে না। সে পেইংগেস্ট হিসাবে যেখানে থাকছে সীতাকাঙ্গে, সেখানে থেকে এক বন্ধুর সঙ্গে মোবাইলে তার ছবি নিয়ে ওই বন্ধুর গ্রামে গেছে, সেখানে এক মহিলা সব কাটটা গিয়ে মনে হচ্ছে ওই মহিলা তার ছবি দেখে তার প্রেমে পড়ে যায়। হ্যাঁ, ভালো কথা, প্রেমে পড়ে গেল, কিন্তু সে মহিলা শেষ পর্যন্ত গ্রামেতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক করলো, এমনকি অনেকটা তাকে ব্ল্যাকমেইল করে যে তুমি সুইসাইড করবো তো আমার সঙ্গে আসতেই হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা মহিলার অভিসন্ধিক আমরা ঠিক বুঝতে পারতেছি না, মহিলার এক মহিলার কারণে তার জীবনটা অনেকটা নষ্ট হয়ে গেছে, এটাই দেখতে পাচ্ছি। মহিলাই তাকে নাকি ব্ল্যাকমেইল করলো, সুইসাইড করবে বলে তার সঙ্গে সম্পর্ক করলো। তবে যেটা এক হচ্ছে যে তারা কিন্তু ওই মহিলা কিন্তু সঙ্গে সে একত্রে থাকতে ছিল, তার কিন্তু তারা বিয়ে করে নাই। এটাও এটাও কতটুকু তার জন্য সঙ্গত হয়েছে তার বাজে দেখতে পারে, কিন্তু যেভাবে হোক পরে সে কিন্তু আবার ওমানে বিদে চলে গেল। কিন্তু এখানে একটু খটকার এই জায়গায় যে বিদে চলে গেল ওই মহিলা তাকে ফুসলিয়া ফুসলিয়া বলো যে দেশে চলে আসো, দরকার হলে আমি কিছু টাকা দেব। আর আমি তার কথা শুনে দেশে চলে আসবো, কিন্তু আসার পর পরই সে সঙ্গে যে মহিলা, এর আগে আমরা জানলাম এ পাশে যে মহিলা আরিব গেছে থাকি আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, এটা সেও জানতো। যাই হোক, ওইটা সে হয়তো মহিলা অস্বীকার করছে, কিন্তু এবার তাকে ফুসলাইয়া দেশে আনার পরে সে জানতে পারলো যে ওই ছেলের সঙ্গে সে এখন সংসার করছে, বিয়ে বিবাহ হোক বা না হোক তার সঙ্গে থাকে, এবং ওই মহিলা এখন আর তাকে চিনে না, তাকে এখন অপমান করতেছে, তাকে দূরে সরে বলছে। এই খটকাটা এখানে যে একটা মহিলা কি কারণে কেন একটা ছেলেকে এইভাবে বিপর্যস্ত করলো, মানে এত প্রতারণা করলো, আরিফের বাসায় আরিফকে কোনো দোষই করেনি, তেমন কোনো দোষ দেখতে পাচ্ছি না আমরা। একটা মহিলা একটা ছেলের জীবনটাকে এইভাবে নষ্ট কেন করলো? সে একই সঙ্গে ছেলেটাকে তার কাছে নিয়ে যাচ্ছে, আত্মা ছেলের সঙ্গে হতে পারে মহিলা হয়তো আরিফকে প্রথম পছন্দ করেছিল ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা ছেলের সঙ্গে তার যোগাযোগ হলো এবং তখন হয়তো তার মন পরিবর্তন হয়ে গেছে, শারীরিক মানসিকভাবে হয়তো সে ওই ছেলের প্রতি বেশি মানে অনুরক্ত হয়ে পড়ছে, এবং সেই কারণে সে এখন আরিফকে এই প্রতারণা। তবে সে কেন, সে যদি মহিলা যদি এমনই হয় তাহলে তো তার সঙ্গে তো আরিফের কোনো বিয়ে হয়নি, সে তো এটা আলাদাভাবে ওই ছেলের সঙ্গে সংসার করতে পারত। সে কি কারণে যদি ওই ওই ছেলের সঙ্গে তার এত বিশেষ ঘনিষ্ঠতা থাকে, তাহলে আরিফকে সে এইভাবে পথে নামালো কেন? সে বিদেশ থেকে টাকা এনে একেবারে এখন স্বর্ণ সারা করে দিল, এখন সে হতাশাগ্রস্ত এবং খুবই অন্যরকম জীবন যাপন করতেছে। এই প্রতারণা কথাটা মহিলার জন্য কি যুক্তি সেটা আমরা খুঁজে পাচ্ছি না। তবে যদি আরিফ সত্য হয়ে থাকেন তাহলে মহিলা যথেষ্ট খারাপ কাজ করেছে। আমাদের দেশে এখন কিন্তু মহিলারা, মহিলা এবং পুরুষ সবাই কিন্তু এখন এই যে মানে মোবাইলে বলেন, ফেসবুকে বলে বা অন্য কোনো ভাবে যোগাযোগ হয়, আর যোগাযোগ হইলে তারা সম্পর্ক করে, সম্পর্ক করার পরে কোনো কমিটমেন্ট নেই, কোনো দায়বদ্ধতা নেই, কোনো আনুগত্য নাই, বিশ্বস্ততা নাই, তারা আবার আরেক জায়গায় গিয়ে সম্পর্ক করে, আবার আরেক জায়গায় গিয়ে মরে যায়, এইভাবে আরেকটাকে সে বিনষ্ট করে দেয়। এমনকি আমরা তো কিছুদিন আগেও দেখলাম যে এক মহিলা পরকীয়া প্রেম করে সে নিজের স্বামীকে মারলো এবং সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে কিন্তু মেরে ফেললো। এই যে নারী পুরুষ উভয় এরকম করতেছে, আমাদের আসলে দাসত্ব প্রেমটা মানে আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে তথাগত পরকীয় প্রেম গুলি এত মানে শক্তিশালী হয়ে পড়তেছে যে আমরা বিবেক এবং মানে সামাজিক বা নৈতিক বা আইনগত কোনো কিছুই মানতেছি না, এমনকি প্রয়োজনে মানুষ পর্যন্ত করে ফেলতেছি। যেটা আমি বললাম যে স্বামীকে এবং মেয়েকে মারলো, আর আরিফের ক্ষেত্রে দেখলাম যে একটা আরিফের তেমন কোনো দোষ নেই অথচ তাকে মানে একেবারে নিঃস্ব করে দিল, তাকে এভাবে প্রতারণা করলো। কি কারণে করে এটা হচ্ছে মানে পরপুরুষের বা পর নারীর প্রতি মানে অন্ধভক্তি মোহের কারণে এরকম প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করে কিনা দেখতে হবে। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সম্পর্কে কথ্যে গেলে সম্পর্ক মানে হচ্ছে আমি তার সঙ্গে সারা জীবনের জন্য থাকবো, আমি তার সঙ্গে সারা জীবনের বিশ্বস্ততা রাখবো, তার সমাজ আমাদের সম্পর্কের ভিতরে বিশ্বস্ততা আনুগত্য থাকবে। কোনোভাবেই আমাদের সম্পর্কের ভিতরে আর তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, অথবা সেখানে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। নিজেরা এই বিশ্বাস ভঙ্গ করবো না, হ্যাঁ নিজেরা মানে এই আনুগত্য এবং বিশ্বস্ততা ভঙ্গ করে প্রতিজ্ঞা ভঙ্গ করে আমরা নিম্ন খারাপ হবো না। অথবা হলেও যদি এমন কোনো বাধ্যতামূলক ক্ষতি হয় তাহলে ডিভোর্সের ব্যবস্থা আছে, অথবা তাকে ছেড়ে দেওয়ার অনেক ব্যবস্থা আছে। ওই এইগুলি না করে খুন খারাপি অথবা এই আরিফকে যেভাবে প্রতারণা করে মানে নিঃস্ব করে দেওয়া এগুলি তো কোনো প্রয়োজন নাই। তারা তো অন্য কোথাও যদি অবৈধ সম্পর্ক হয়েই যায় তাহলে তারা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখবে, এই সম্পর্কটাকে এমনি বাদ দিতে পারে। তাদেরকে তো এভাবে প্রতারণা করে মানে তাদেরকে মানে সর্বশান্ত করে অথবা তাদের ক্ষতি সাধন করার তো কোনো প্রয়োজন আমরা দেখি না। তা আমি আশা করবো যারা অনুষ্ঠানটা শুনছেন মহিলা হোক বা পুরুষ হোক, তারা যদি কোনো সম্পর্ক করে সম্পর্কটা সততা এবং নৈতিকতা বজায় রাখবেন। সম্পর্ক যদি হয় সেটা সারা জীবনের জন্য সম্পর্ক হয়, সেটার মধ্যে বিশ্বস্ততা আনুগত্য যেন থাকে এবং এই বিশ্বস্ততা আনুগত্য সারা জীবনে যেন অক্ষুণ্ণ থাকে। আর কোনো কারণে কোনোভাবে যদি দেখা যায় যে না এখানে আর সম্ভব হচ্ছে না, অন্য জায়গায় আমার মন পড়ে গেছে, আমি আর অন্য জায়গায় বেশি আমি ভালোবেসে চলতেছি বা আমি আর এখানে এটা আমার তত আগ্রহ লাগতেছে না, তখন তারা কিন্তু খুব সহজভাবে হয় ডিভোর্স করে দিল অথবা এই সম্পর্কটা বেঁধে দিয়ে তারা অন্য সম্পর্কে যাবে, সেটা ডিক্লেয়ার করে দিলেই হলো। হ্যাঁ, কিন্তু এইভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা বা কাউকে প্রতারণা করে তাকে পথে বসে দিয়ে তাকে সর্বশান্ত করা এই অমানবিক কাজ না কেউ না করে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও এফএমটি 9.2। আজকের মতো এখানেই ইতি টানছি। আগামী রবিবার আমি আর জেকি ব্রিয়া আরও একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে, কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.